exclusively on FusionBD.com.
জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হল সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন 90.4 ঢাকা FM সারা দেশব্যাপী। অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলছি যে এই অনুষ্ঠানে আমরা মূলত মানুষের জীবনের এমন কিছু গোপন বিষয়কে রিফ্লেক্ট করি, আপনাদের সামনে নিয়ে আসি, যেখানে মূল কারণটি থাকে যে কিভাবে সে তার জীবনে সিক্রেটসের জন্ম দিয়েছে। এবং সিক্রেটস বলছে এই কারণে যে মানুষ বাধ্য হয় সেই সব সিক্রেটসের জন্ম দিতে, এবং সেই সব সিক্রেটস সমাজে আর দশজনের সামনে আনা যায় না। আমরা জানি সমাজে অপরাধী আছেন, সমাজে খুনি আছেন, সমাজে বিভিন্ন রকমের অপরাধ করা মানুষ আছেন, কিন্তু আমরা আসলে কারোর দিকে আঙ্গুল তুলি না যে এই মানুষটি খুনি কিংবা এই মানুষটি অপরাধী, কেবলমাত্র আইনের দ্বারা সেটা প্রমাণিত না হওয়ার পর্যন্ত। কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা স্বেচ্ছায় এসে এখানে স্বীকার করেন। তাদের উদ্দেশ্য মূলত মহৎ, কারণ তারা চায় না যে তাদের মতো করে ভুল সমাজে আর কেউ কখনো করুক। আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি এবং শেষ পর্যন্ত গিয়ে আপনাদেরকে এই মেসেজটি দেবার চেষ্টা করি। অনুষ্ঠানের শুরুতেই বড় একটি ভূমিকা দিয়ে নিলাম। আজকে আমরা দেখব কে বসছে লাখ লাখ জনতার মাঝে নিজের এই ভুলগুলো নিয়ে আপনাদের সামনে। আচ্ছা, প্রথমে আপনার নামটা একটু বলেন।
আমি মানিক।
মানিক, বয়স কত মানিক?
আমার বয়স স্যার অরিজিনাল যদি বলি তাহলে 26-27 বছর।
26-27 বছর। জন্ম জেলা?
এটা উত্তরবঙ্গের।
বা দেশের বাইরে যদি বলি? উত্তরবঙ্গ। প্রপার অ্যাড্রেসটা বলতে চাচ্ছেন না তাই কি?
প্রপার অ্যাড্রেসটা থানা বললেই আমাকে
চিনে ফেলবে। ওকে, ঠিক আছে। আমরা ওনার জায়গা থেকে উনি যেভাবে গোপনীয়তা রক্ষা করতে চাচ্ছেন, আমরা সেটা আমাদের অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী সবসময় আপনাদেরকে বলি। প্রিয় শ্রোতা, যে যারা এখানে কনফেস করেন, যারা নিজের জীবনের ভয়াবহতম ভুল অপরাধ কিংবা এমন কিছু গোপন বিষয় যেটা রিভিল করেন, তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে হেয় করা, এটা আমাদের অনুষ্ঠানের কখনোই কোনো উদ্দেশ্য না। তাদের দিকে আঙুল তোলা উদ্দেশ্য না, কারণ তারা এখানে স্বেচ্ছায় আসেন নিজের জীবনের ভুল বলতে, সুতরাং তাদেরকে আমরা ফাঁসির কাজটা চালাতে পারি না। কিন্তু যারা আমরা শুনছি তারা যেন সচেতন হই, সেই জায়গাটি আমাদের অনুষ্ঠানে থাকছে কি থাকছে না সেটাই হচ্ছে মূল বিষয়। এবং অনুষ্ঠানের ডিসক্লেইমার থাকে, আপনারা জানেন যে যারা এখানে কনফেস করবেন এটা একান্তই তাদের বিষয়, এই বিষয়ে রেডিও কর্তৃপক্ষ তাই নয়। শুধু তাই নয়, আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন তোলেন। সেখানে আমরা আপনাদেরকে জোর করে বলতে পারব না যে আপনারা বিশ্বাস করেন, কারণ বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে এই কারণেই যে দিস ইজ নট অ্যান ইনভেস্টিগেটিভ শো ফার্স্ট অফ অল। এবং ইনভেস্টিগেট করা শোগুলো অনেক সময় সেটার বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে, কারণ একই জিনিস কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেদিকে আমি নাই বা গেলাম। কিন্তু এই অনুষ্ঠানটি ইনভেস্টিগেটিভ নয়, এখানে এসে একজন মানুষ নিজের ভুলগুলো স্বীকার করছেন, সেটা আদৌ ঘটেছে, ঘটেছে কি ঘটেনি, বা সে যেভাবে বলছে সেটা সেইভাবে ঘটেছে কিনা সেই সময়ে গিয়ে সেটা প্রমাণ করা একেবারেই অসম্ভব, এবং সম্ভব হলেও আমরা চাই না আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে। সুতরাং আমরা আমাদের এই অনুষ্ঠানকে কোন ধরনের কেউ এভিডেন্ট হিসেবে ব্যবহার করেন কোথাও এটাকে প্রমাণ হিসেবে ব্যবহার করেন, এটা আমরা আমাদের অনুষ্ঠানের জায়গা থেকে মূলত স্পষ্ট করেই বলতে চাচ্ছি। এই অনুষ্ঠানটিকে কোনোভাবে আপনারা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন না এবং করবেন না, এই কারণে যে এটি ইনভেস্টিগেটিভ শো নয়। এখানে একজন মানুষ এসে বলছে, আপনি ওটাকে বিশ্বাস করে নিজের জীবনে সংশোধন আনতেও পারেন, বিশ্বাস নাও করতে পারেন, সেটা সম্পূর্ণই একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, আমরা শুরু করতে চাই, ব্যাকগ্রাউন্ডেই প্রথমে থাকব এবং আশা করি যে আজকের এই সিক্রেটস যেগুলো আপনি বলবেন আপনার নিজের জীবনে, সেগুলো মানুষকে অনেকখানি সচেতন করবে। শুরু করুন আপনি।
স্যার, আমার জন্মজেলা উত্তরবঙ্গের সেই প্রাচীন একটা জেলা শহর দিনাজপুরে। ওখানে একটা খুব নাম করা অনেক পুরাতন থানা শহর, সেখানে আমার জন্ম।
বাবা কি করেন বা করতেন ওই সময়?
আমার বাবা, আমি যখন ছোটবেলায় দেখছি তখন আর কি নাম করা ব্যবসায়িক,
ওই
থানা প্রভারে সে প্রায় 28 বছর ধরে ব্যবসায়িক সমিতির মানে খুব বড় পদে ছিলেন আর কি।
ও, ওকে। আপনি পরিবারের বড় সন্তান?
আমি মানে কি আমার যে আমার আব্বারা মূলত আমি দাদার ব্যাকগ্রাউন্ড থেকে আসি।
জি,
দাদা খুব নাম করা লোক, এখনো ওনাকে আমাদের এলাকার আশেপাশে কয়েকটা থানার নাম বললে, আমার দাদার নাম বললে সকলে চিনে
চিনে যাবে। আচ্ছা,
আমার জ্যাঠাকে চিনে, আমার আব্বারা তিন ভাই, তো জ্যাঠাকে চিনে, আমার আব্বাকে চিনে, চাষা একটু খুব সরল সব খুব লাজুক টাইপের, উনি একজন শিক্ষক, ওনাকেও সকলেই চিনে মোটামুটি। তো আমার জ্যাঠা আবার হচ্ছে এক্স আর্মি, সে পাকিস্তানি সময়ের, উনি তো আর আমার আব্বাকে বললে তো সবাই চিনে, তো আর কি সেদিক থেকে আমরা আর কি প্রসিদ্ধ একটা পরিবারের সন্তান,
মানে বলা যেতে পারে যে আপনারা মোটামুটি খুব পরিচিত পরিবারের সন্তান।
জি।
আচ্ছা, সম্ভ্রান্ত বলি, এলাকায় সম্ভ্রান্ত যেটাকে বলে। ওকে,
তো আমার জ্যাঠার কোনো ছেলে নাই, তিনটা ছেলে হওয়ার পর মারা গেছে। তো ওনার তিনটা মেয়ে, আমার আব্বার এর আগে হচ্ছে একটা ছেলে মারা গেছে, তো যার ফলে পরবর্তী দেখা যায় কি চারটা মেয়ের পর আমি একটা।
আচ্ছা,
তো এর ফলে আর কি পরিবারে খুব আর কি সবাইকে আদরে রাখে।
আপনারা মূলত পাঁচ ভাই বোন?
না, আমার জ্যাঠার হচ্ছে চার বোন, মানে আমি একাই এক ভাই এক বোন।
আপনারা এক ভাই এক বোন?
জি।
আচ্ছা, মানে কিন্তু সম্মিলিত ভাবে আপনারা কয় ভাই বোন? চাচা সবকিছু মিলিয়ে?
চাচা এখন বর্তমানে তিন ভাই চার বোন।
ঠিক আছে, আপনারা নিজ পরিবারে আপনারা এক ভাই এক বোন, এবং আপনি বড় না ছোট?
আমি ছোট।
ছোট, আপনার বোনটা বড়?
আমার বোন বড়।
ঠিক আছে, বলুন, বাবার কথা বলছিলেন, ছোটবেলায় একবার শৈশবের কথা বলছিলেন।
ওনার আর কি ছোট থেকে আমি একটু ব্রিলিয়ান্ট ছিলাম, অথবা ছোট থেকে আমি ইংলিশ পেপার পড়তেও বেশি পছন্দ করতাম।
ইংলিশ পত্রিকা?
জি, আমার ছোট থেকে আর কি আমার শিক্ষাটা এইভাবে আসছে। তো আমি সবাই আর কি আমাকে শিক্ষার দিক থেকেই বেশি আর কি তুলে ধরছে, তো যার কারণে আর কি উপজেলা পরিষদের মধ্যে তো একটা খুব নাম করা কিন্ডার গার্ডেন স্কুল ছিল, তা আমাকে প্রাইমারি স্কুলে না দেয় কিন্ডার গার্ডেন স্কুলে দেয়।
জি।
তো দেখা দেখি আমি প্রাইমারি স্কুলে ছিলাম ক্লাস ওয়ানে, সেখান থেকে নিয়ে আমাকে ভর্তি করে দেয় নার্সারিতে।
আচ্ছা,
তো ম্যাথমেটিক্স আর ইংলিশে আমি সেই ছোট থেকেই খুব ভালো ছিলাম, তো যার কারণে আর কি আমার একটা বিশ্বাস আছে, আমি যদি পরীক্ষা দিই মানে একটা আমাদের এলাকার ভাষায় কথা বলে যে সওয়াল চিনা বাপ আর মনে চিনা বাপ, তো সেরকম আর কি আমি কি পরীক্ষা দিচ্ছি সেটা কিন্তু রেজাল্টটা কিন্তু আমি বুঝতে পারবো। আমি যে ম্যাথমেটিক্স পরীক্ষা দিই আমি 100-এর মধ্যে 100, ইংলিশে
ম্যাথে খুব ভালো ছিলেন?
জি, ম্যাথে খুব ভালো ছিলাম, ইংলিশে খুব ভালো ছিলাম।
ওকে,
তো দেখা যাচ্ছে কি যে সেখানে আর কি কৃষি অফিসার বা ইউএনওর ছেলে মৎস্য অফিসার এদের সন্তানেরা পড়তো।
আচ্ছা,
আমি 100-এ 100-এ মার্ক তোলার পরও আমার রোল থাকতো 7-8।
কেন?
এখন আমার তো বেতন তো কম, আমি তো যেটা বেতন আছে সেটাই তো দিই, আমি তো সাধারণত কোথাও প্রাইভেট পড়ি না। তো আর কি ওনারা আর কি ওখানে থাকে এত বড় বড় কর্মকর্তা,
আমি ঠিক জানি না, মানে আপনি সবার চেয়ে বেশি মার্কস পাওয়ার পরেও আপনার রোল থাকতো 7-8-এ।
জি,
আর ওরা 1-2-3-4-5-6-7
এরকম আর কি, আমার রোল থাকতো 5-4।
আপনি কখনো দেখেছেন যে আপনার সামনে যারা এগিয়ে আছে তারা আপনার চেয়ে কম পাচ্ছে কিনা বেশি পাচ্ছে কিনা?
স্যার, একসঙ্গে যদি থাকি ক্লাসের পড়া হাতের লেখা সুন্দর না।
ও, আপনার এই জায়গাটা থেকে একটা অনুমান করে আপনি বলছেন? ঠিক আছে,
তারপরেও একটা যে সন্দেহ ছিল হয়তো পরীক্ষাতে তারা ভালো পারছে, কিন্তু
আপনি মনে করছেন যে তাদেরকে একটু পার্সিয়ালিটি করা হতো যে কারণে তাদের রোল নাম্বার গুলা এগিয়ে থাকতো?
ওকে, হতে পারে, হতে পারে। তো তারপরে আমি স্যার কোনো কিছু মনে করি নাই, তো ক্লাস টু এ যখন বৃত্তি পরীক্ষা হয় কিন্তু ক্লাস 2, 3, 4, 5, ক্লাস টু এ যখন উঠলাম, যখন বৃত্তি দিলাম, তো দেখা গেল কি কেউ বৃত্তি পারে না, আমি ছাত্র বৃত্তি পায়ে বসে আছি। স্যার, এই দিক থেকে একটা মানসিক ভাবে খুব খারাপ লাগে যে আসলে ছোট তখন তো মন মানসিকতা তো আলাদা থাকে।
হ্যাঁ, এই জিনিসগুলো করা উচিত না ছোটদের সঙ্গে। হ্যাঁ,
আমি চিন্তা করি যে আমি এত কষ্ট করে লেখাপড়া করি, আমার এক রোল হওয়ার কথা যেখানে আমার সেখানে 4-5 হয়, যেখানে দুইও না, এটা মানসিক ভাবে তখন একটা কিন্তু খারাপ লাগে। তারপরে আর কি ওইভাবেই যে বৃত্তি পারলাম এটাই এখন সবচেয়ে বড় কথা। এই অবস্থায় লেখাপড়া চালাচ্ছি, তো ক্লাস 5-এ আবার প্রাইমারি স্কুলে থেকে বৃত্তি দিলাম, ওখান থেকে টালন ফুলে বৃত্তি আসলো। তারপরে একটা আবার উপজেলা শহরে আর কি, যেটা আর কি আমাদের প্রতিটা উপজেলাতে আর কি প্যালেট স্কুল থাকে যেটা আর কি, সেখানে ভর্তি হইলাম। হওয়ার পর ওখান থেকে রেজাল্ট মোটামুটি ভাবে ক্লাস এইটেও আর কি ভালো রেজাল্ট হলো, ট্যালেন্ট ফুলে বৃত্তি আসলো। আমাদের সময় তো আবার এই যে জিএসসি ছিল না, তো আর কি ওই সময় তো ট্যালেন্ট ফুলে বৃত্তি ছিল, বৃত্তি দিছি, বৃত্তি পাইছি। তো তখন আবার খেলার অভ্যাস খুব ভালো ছিল, ক্রিকেটে খুব ভালো। এখনো একটা বিশ্বাস আছে যে এখনো যদি আমি বল করি অনেকের আর কি সমস্যা হতে পারে, স্থানীয় পর্যায়ে আর কি, থানা পর্যায়ে বা জেলা পর্যায়ে।
খুব ভালো ছিলেন ক্রিকেটে?
জি, ক্রিকেটে খুব ভালো ছিলাম, ক্রিকেট ব্যাডমিন্টন এদের তো খুব ভালো ছিলাম, খেলা লেখাপড়া। আর স্যার তারপরে বলে রাখি যে আমি ক্লাস সিক্স থেকে, আমি ক্লাস টু এ যখন, তখন স্যার এই কথা আমি ছাড়া পড়ছে এটা বলি, ক্লাস টু এ যখন তখন আর কি মেবি 2001 সাল বা 2 সাল এরকম হবে, তো আমাদের উপজেলাতে যে স্কুলে ঢুকতেই একটা প্রথম কম্পিউটার দোকান কিন্তু ছিল ওখানে।
আচ্ছা,
তো আমি যাই ওটা দেখতাম আর কি, গ্লাস দিয়ে কিছু ঝুঁকি মারে দেখতাম। ওই সময় তো কম্পিউটার মানে তো বিশাল কিছু, একটু দরজা খোলা থাকলে একটু যদি মাথাটা ঢুকাইতাম, তো আমার বাপের সুবাদে আর কি, আমার আব্বা যেহেতু বলে ব্যবসায়িক সমিতির একটা সভাপতি বা যেহেতু বড় কোনো পদে ছিলেন, তো উনি আর কি বলছে যে আমার ছেলেটা যায় ওকে একটু দেখায় কম্পিউটার কি কি একটু চলাচলি করে লাগায়। তো দেখা গেছে কি যে ওই সময় আমরা যদি কম্পিউটারে ঢুকতে যেতাম, এই এটা নিয়ে হবে না, ওটা নিয়ে হবে না, বেল্ট আছে নাকি, লোহার কিছু আছে নাকি, বাইজেতে কিছু আছে নাকি, ভাইরাস ঢুকবে,
একটা আতঙ্কের মধ্যে
পড়তে। ঠিক আছে, মানে কম্পিউটার রুমটা আসলে একটা অনেক কিছু, মানে ভাইরাস ঢুকবে, ভাইরাসটা খুব বড় ক্ষতিকর, কম্পিউটার মানে ব্লাস্ট হবে বাইজেতে কিছু আর কি। তো আর কি আমি এক সময় আর কি ওখানে দেখতে দেখতেই হঠাৎ করে একদিন কি করছি, মাউস, তখন কিন্তু ওই সময় কিন্তু প্রথম মাউস কিন্তু ঢোকে, আগে তো ডক মুডে কমান্ড প্রম্পটে কাজ করা লাগতো, ফ্লপি ডিস্ক ছিল অনেক, তো ফ্লপি ডিস্ক এর প্যাকেটটা বুঝে নাই। তো তারপর দেখি যে মাউস আসছে, নতুন মাউস কিনে আসছে, মাউস তো ওই সময় তো পিছনে বল দিয়েছিল অনেক ভারী, মাউসটা আমি যখন নাড়া দিছি, তো আমাকে একটা মানে ওই ক্লাস টু এ থাকা অবস্থায় থাপ্পড় মারছিল, দোকানের মালিক বলছে যে সে আসবে দেখবে কোনো সমস্যা নেই, কিন্তু দোকান আর একটা কর্মচারী ছিল। আমি অতটুকু ছোট বাচ্চা, আমার মানে জন্মের পর থেকে আমার বাবা কোনোদিন গায়ে হাত তোলে নেই, আর ক্লাস টু এ থাকতে ওই অবস্থায় গায়ে হাত তোলে, তখন একটা জেদ ভাসছে যে কম্পিউটার ভিতরে কি আছে সেটা আমি
দেখবো।
তো তারপরে বাড়ির যে কানাকাটি, আমি আসলাম না আমাকে এরকম কম্পিউটার চালা শিখতে হবে, গ্রামে তো কারেন্ট নেই, তো ওই সময় আর কি ওখানে কম্পিউটার চালা ব্যবস্থা করে দিল। প্রথম আমার জীবনে হাত দিয়ে তখন হারকিউলিস গেম খেলতাম।
আচ্ছা,
তো এই স্কুল লেখাপড়া এই অবস্থায় আর কি চলতেছে, যখন আবার ক্লাস ফাইভ পাশ করে যখন সিক্সে ভর্তি হলাম, তো ওই সময়ের মধ্যে এতদিনের মধ্যে এমন একটা হয়ে গেছে যে অফিস প্রোগ্রাম আর ফুল, ক্লাস ফাইভ হতে হতে আমার অফিস প্রোগ্রাম ফুল কমপ্লিট। এমনকি যে আগে আমরা কাজ করতাম এডিটিং এর কাজ করতাম, বিয়ের কাজগুলো ছিল পর্যন্ত করতাম।
আচ্ছা,
তো ক্লাস সিক্সে আমি দেখা যায় যে ট্রেনার কম্পিউটার একজন, ওটার সাথে একটা ভালো প্রতিষ্ঠান হলো বিসি, বাংলাদেশ কম্পিউটার এডুকেশন, সেরকম একটা প্রতিষ্ঠানের আমি একজন ট্রেনার, মানে সিনিয়র ট্রেনার। দেখাচ্ছি কি যে আমার স্কুলের যে মানে ম্যাডাম কম্পিউটার টিচার যিনি, ওনাকে আমি ট্রেনিং দেওয়াই, আবার ওনার স্কুলে আমি আবার ছাত্র।
আচ্ছা,
বা আমার আমার হেড স্যারকে আমি ট্রেনিং দেওয়াই।
আচ্ছা,
আর আমি আবার ওনার আবার স্কুলে ছাত্র।
হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ উনি হয়তো ওই বিষয়টা জানেন না, সেটা আপনার কাছ থেকে শিখছেন, বুঝতে পেরেছি।
আমি সেই অবস্থায় গেছিলাম, তো কম্পিউটারের ওই অবস্থায় কাজ চালা শিখতেছি, এই লেখাপড়া। সকালবেলা দেখাচ্ছে যে আসলাম, প্রাইভেট তো কখনো পড়ি নাই, নিজে যেটা পড়ছি সেটাই। তো সকালবেলা আসতাম স্কুলে, ট্রেনিং সেন্টার যেতাম, ট্রেনিং করাতাম দুইটা ব্যাচ, 10টা ব্যাচ ছিল স্কুল, স্কুল থেকে আবার ট্রেনিং সেন্টার ট্রেনিং করাতাম, মানে নিজের একটা পথ খরচের টাকাটা খুব সুন্দর মতো আমি চলতে পারতাম।
ওকে,
কোনো বাড়ি থেকে হেল্প নেওয়ার পরে নেই, বাড়িতে যা আছে এখনো যা আছে সেটাও কিন্তু এনাম। তারপরে আমি আর কি এই অবস্থায় চলাফেরা করছি। তো দেখা গেছে কি স্যার, যে ক্লাস নাইনে যখন উঠছি, নাইনেরও পরীক্ষা দিব আর কি, নাইনের স্যার মাঝখানে মিড টার্ম পরীক্ষা দিচ্ছি, তো এই সময় স্যার আমাদের জমা জমি নিয়ে স্যার একটা গন্ডগোল বাধে।
জি,
জমি নিয়ে আমাদের ভাগি শরিকের মধ্যে গন্ডগোল, কিন্তু এখানে তৃতীয় পক্ষ ঢুকলো।
আচ্ছা,
দালাল হিসাবে।
আচ্ছা,
তারা আর কি করলো কি যে আমাদের জমিতে গাছ লাগাইছিল, আমরা আর কি ওই জমিতে আর কি মাটি কাটছি, ওখানে আর কি বাড়ি করবো, এখন আমাদের বাড়ি মাটির, ওখানে আমরা ইটের বাড়ি করবো বা ইজেতে আর কি বিল্ডিং করবো আর কি, এরকম একটা প্ল্যান পরিকল্পনা, মাটি কাটা হয়েছে, গাছ লাগানো হয়েছে, গাছগুলো অনেক বড় হয়েছে, তৃতীয় পক্ষ আসে গাছ কাটা শুরু করছে। তো সেখানে করলো কি, আমার আব্বা চলে গেল, যাই তাদেরকে নিষেধ করলো, নিষেধ করতে যায় আমার আব্বাকে মারছে। আমি কিন্তু ছোট থেকে কারোর সঙ্গে স্যার মারামারি করিনি, তো যখন দেখি যে আমার আব্বারে মারে পুরা মানে সেরকম অবস্থা করছে, পরে করছে কি মানে আমার প্রচুর রাগ উঠছে, ছোট থেকে তো আমি দেখতে শুনতে লম্বা আর এখনো যেরকম স্বাস্থ্য, তখন তো একটু ছিলাম সেরকম, তো যাই আর খেলাধুলা শরীর তো স্যার একটু অন্যরকম, ওই সময় মাথা রক্ত তো আলাদা ছিল, যায় স্যার ওই বড় বড় তিনজন ছিল স্যার তাদেরকে মানে আর কি প্রচুর ভয় মারি, মানে একজনের পায়ের রক্ত কাটি দিছি, পায়ের রক্ত কাটি সঠিকভাবে কাটা যায়নি, কিন্তু সঠিকভাবে
কি ছিল আপনার হাতে?
ওরা যারা যেটাতে মারতে আসছে ওই সামুরাই থাকে যে বড়, সামুরাইদের মারতে আসছে, তো ওদের সামুরাইদের কাড়ে নিয়ে ওদের কাছ থেকে ছিনে নিয়ে আমি একজন মানে যে মারতেছে আমার আব্বা, মানে এই যদি একটা লাঠি দিয়ে ডাংটা মারে তার আব্বা কিন্তু মারা যায় নিশ্চিত।
ওকে,
তো লাঠিটা ওই সামুরাইটা নেই নিয়ে আর কি ওর পায়ের রক কাটবো বলে একবারে মারি দিছি
পায়ে,
কিন্তু পায়ে না লাগে ওর পাটা আবার স্লিপ করছে এখানে যায় লাগছে।
ওকে, উপরের অংশে লাগছে,
উপরের অংশে লাগছে। তো লাগার পরে তো পাতে তো রক্ত বাড়িয়েছে, এই যে একটা শত্রুতা স্যার সৃষ্টি হলো।
আপনার কোন ক্লাসে তখন আপনি?
আমি ক্লাস নাইনে। আমার আব্বা আর কি এমন একটা লোক, আমার আব্বাকে এখনো যদি কেউ বলে যে শালা কোথায় রে তুই, মানে যে কোনো খারাপ ভাড়া বলে আলুক, আমার আব্বা তাকে গলা ধরে বলবে তোমার কি হয়েছে, তুমি আমার সাথে রাগ করতেছ কেন, চলো তাকে চা খাতে খেতে শুনি।
মানে এত ভালো,
এত বিনয় এখনো, সেটা এখনো পুরো এলাকার লোক এখনো সম্মান করে।
ওকে,
আমার আব্বাকে দেখলে এখন মানে যারা খুব নির্বাচনের দিক দিয়ে বা রাজনীতিকে বড় বড় নেতা আছে তারাও মোটরসাইকেল হলে মোটরসাইকেল থেকে নামে তারা সালাম দেয়। আমার জ্যাঠার কাছ থেকে এখনো মানে এরকম আর কি সম্মান দিয়ে এখনো তারা চলে। তারপরে অবস্থা মারা দেখে আর কি অবস্থায়, তো তারা করলো কি এখন বিভিন্ন নামে প্রথমে একটা মামলা দিল আমার আমাকে সহকারে যে রাস্তায় তাদের কাছ থেকে আর কি ডাকাতি করছি,
ডাকাতির মামলা,
ডাকাতির একটা মামলা দিল। তো যাই হোক ফার্স্ট মামলা এটা কোর্টে গেলাম, যাই যখন বুঝতে পারলো যে এটা আসলে সম্পূর্ণ ভিত্তিহীন, ওটার সঙ্গে সঙ্গে ওখান থেকে শেষ।
পুলিশ অ্যারেস্ট করেনি?
না, পুলিশ অ্যারেস্ট করেনি,
কোর্টে গিয়ে ফেস করতে হয়েছে।
কোর্টে গিয়ে
মামলাটা কি কোর্টে হয়েছিল?
কোর্টে হয়েছে, থানাতে তো নিচ্ছে না,
থানা নিয়ে নিয়ে কোর্টে করেছে।
ওনাদেরকে তো আমরা চিনি যে ওনারা আসলে কেমন পরিবার,
কোর্ট থেকে মামলা করেছে,
কোর্ট থেকে মামলা করছে। তো প্রথম গেল, এটা যখন হলো না তখন আবার দ্বিতীয় মামলা দিল যে বাসা ডাকাতি, বলতেছে যে আমাদের ঘর থেকে পাঁচ ভরি সোনা হারাইছে বা যেতে কিছু। এখন কোর্ট থেকে বলে আপনাদের ঘরে পাঁচ ভরি সোনা আপনাদের আছে নাকি, ওই মামলা চলে গেল,
টিকলো না,
টিকলো না। তো তৃতীয় মামলা করলো, সেটা হচ্ছে নারী নির্যাতন ধর্ষণের মামলা করলো। তো স্যার আমার কথা বলি যে আমি ক্লাস নাইনে যখন লেখাপড়া ক্রিকেটে এত ভালো, বোলিং এ ভালো, ফিল্ডিং করতেছি আর কি, মানে মাঠের সঙ্গে রাস্তা, রাস্তাতে একটা মেয়ে যাওয়ার সময় আর কি প্রথম আমাকে লাভ লেটার দেয়। আমি সেই লাভ লেটার নিয়ে এসে আমি প্রেম প্রীতি ভালোবাসা এগুলো কিছু বুঝি নাই, তখন নিয়ে এসে সকলকে ডাকিনি আমি ওই সিটিটা ওখানে পড়ে শুনি।
ক্লাস থ্রি ঘটনা,
ক্লাস নাইনের ঘটনা,
ক্লাস নাইনে। ওকে,
তো তারা আর কি মেয়েটা আমাকে পরামর্শ থাপড় মার কথা তোমাকে আমি দিছি, মানে আগে তো এখন তো এক্সিডেন্টের পর তো এরকম ফেসেছি, আর তার আগে তো আর ভালো ছিল, আগে কোন টেনশন ছিল না। তো আর কি আমি আর কি তাদেরকে কোনো ইয়া করিনি আর কি, এগুলো কিছু বুঝতাম না যে আমি আসলে নারী বিষয় বা মেয়ে বিষয়ে আমি কোন ফাংশন এগুলোর সঙ্গে জড়িত ছিলাম না। আমাকে প্রথম একটা মামলা দিল, আমাকে করলো এক নম্বর আসামি, আমার মানে আব্বার চাচাতো ভাই, ঠিক আছে, তার ছেলে, তাদেরকে করলো। তো এরকম আর কি মামলার মধ্যে ঢুকালো আর কি। তো তখন তো আর কি নারী নির্যাতনের যেহেতু মামলা, এখন কি আর করবে, এখন এই যে আমাকে স্কুল থেকে মানে স্কুল বাদ দিয়ে এখন পালে থাকতে হলো।
ওকে,
ওই সময় একটা আতঙ্ক চলে আসছে,
যে কোনো সময় অ্যারেস্ট করে ফেলে,
যে কোনো সময় অ্যারেস্ট করতে ফেলে।
ওকে মানিক, আমি এখান থেকে ফিরবো, ছোট একটা বিরতি নিচ্ছি। প্রিয় শ্রোতা, আপনারা যদি সিক্রেটসে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আরো একবার বলছি 09611904904। অবশ্যই ফোন করার পরে নিয়ম অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, secrets, secrets, something beyond entertainment. ওকে, ফিরে আসলাম আরো একবার। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন সিক্রেটস, আমি কথা না বাড়িয়ে মানিকের কাছে আবারও ফিরছি। মানিক, যেখানটায় ছিলাম,
তো যার ফলে আমি কিন্তু পালে থাকলাম, যার ফলে কি হলো, আমি যে লেখাপড়া থেকে সরে দাঁড়ালাম প্রথম।
ওকে,
আমি যেখানে যতই অসুস্থ হোক আমি দেখা গেছে কি যে আমার 100 ডিগ্রি জ্বর নিয়ে আমি ক্লাস করছি, ক্লাস মিস করিনি কখন, স্কুল তো কামের কথা কোনো প্রশ্নই আসে না। এখনো যদি আমি স্কুলে যাই, স্কুলের স্যার নিয়ে তার পাশে বসাবে, এরকম আর কি খুব ভালো ছিলাম। এই প্রথম স্কুল কামে শুরু হলো, টানা প্রায় মামলাটা ইয়া করতে টানা প্রায় 28 দিন না 30 দিন লাগলো। এর ফলে কি হলো যে নাইনে কিন্তু SSC ভবিষ্যণালে হয় কি যে ক্লাস নাইনে একবার পরীক্ষা হয় ফাইনাল, ক্লাস টেন SSC একবার ফাইনাল হয়। তো এখানে আমি যখন আর কি পরীক্ষাটা দিই, তো পরীক্ষা দেওয়ার পর হয় কি যে অ্যাটেন্ড যেহেতু করি নাই, আর ওই সময়টাতে আবার হয়েছে কি প্র্যাকটিক্যাল খাতাগুলো সারা হয়েছে, তাই আমি এটা যেহেতু করতে পারিনি, তো স্যার আমার রেজাল্টটা প্রচুর খারাপ হয়ে যায়।
ওকে,
তো ড্রয়িং এ আর কি ড্রয়িং একটা সাবজেক্ট থাকে, এটা কিন্তু সম্পূর্ণ মানে মার্কটা থাকে শিক্ষকের হাতে।
ওকে,
তো স্যার অনেক সম্মানীয় ব্যক্তি, যাই হোক আমি তার দোষ দিব না, তিনি হয়তো বা কি যে বুঝছেন অথবা ভুল বুঝে আমাকে তিনি গ্রেড দিছে সি গ্রেড।
ওকে,
যারা আর্ট করতে পারে না তাদেরকে পর্যন্ত দিছে এ প্লাস, আমাকে কি বুঝে যে সি গ্রেড দিছে আমি স্যার বুঝলাম না, যার কারণে আমার এসএসসি রেজাল্টটা খারাপ হলো। তো যাই হোক, তারপর চিন্তা করলাম যে আচ্ছা যাই হোক, রেজাল্ট যেহেতু একটা হয়েছেই, আমি একটু অ্যাডমিশন নিই কোন ভালো পলিটেকনিক বা যেতে কিছুতে। আমার ছোট থেকে স্বপ্ন যে একটা ইঞ্জিনিয়ার হবো বা যেতে যাবো, এই জন্য একটা ভালো পলিটেকনিক একটা অ্যাডমিশন নিই, যদি চান্স হয় তাহলে হবো, নাহলে আবার ইম্প্রুভ দিব। তো পরীক্ষা দিলাম, তো আমি একটা গভর্নমেন্ট পলিটেকনিক আর কি কম্পিউটার আর কি
ট্রান্সপারেন্ট,
হ্যাঁ চান্স পাইছি। তো 2010 সালে আর কি, তো আমি একটা যাই হোক দক্ষিণবঙ্গের একটা কোন সুনামধন্য প্রতিষ্ঠানে আমি চান্স পেলাম।
ওকে,
তো স্যার আমি যখন ডিপ্লোমাতে ভর্তি হই, তো তখন ওখানে ভর্তি হওয়ার পর প্রোগ্রামিং শাখায় চলে গেলাম।
ডিপ্লোমাতে ভর্তি হলেন?
জি স্যার।
আচ্ছা,
প্রোগ্রামিং
বলতে
প্রোগ্রামিং মানে HTML, আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে প্রথমেই শুরু করছি।
ওকে,
কলেজের প্রথম স্টেপেই।
আচ্ছা,
আমি আর আমার একটা ফ্রেন্ড ছিল যাই হোক লক্ষ্মীপুরের, সে আর কি বর্তমানে ঢাকার একটা খুব সুনামধন্য প্রতিষ্ঠানে এখন সে লাস্ট সেমিস্টারে আছে, তার সঙ্গে আমি শুধু প্রোগ্রামিং এর ভাষায় আলোচনা করতাম। তো করতে করতে আর কি ওই সময় আর কি ওডেক্স এর কাজ শুরু করলাম
কম্পিউটারে,
হ্যাঁ আউটসোর্সিং, ওডেক্স ফ্রিল্যান্সার এই দুটো সাইটের কাজ শুরু করলাম। বাংলাদেশে মানে কি ওয়ার্ল্ড এর মধ্যে আমার র্যাঙ্ক চলে আসলো 12 নম্বরে
ওডেক্সে।
তো দেখা যাচ্ছে মান্থলি আমার ইনকাম আসে 24,000-25,000।
ওই সময় কত সালের ঘটনা এটা?
2010 সালে।
ওকে,
তো স্যার ওডেক্স থেকে ওই সময় আবার হঠাৎ করে কি চালু হলো একটা, এই যে ডোলেন্সার ক্লিক ব্যবসা কিছু চালু হলো,
ক্লিক করে পয়সা পাওয়া যায়,
হ্যাঁ এই যে লাইফ ফোর্স বিডি ডোলেন্সার এই যে কিছু চালু হলো, আমাকে ওডেক্স এর র্যাঙ্ক
ক্লিক এবং লাইক এগুলো নাকি কেনা যেত।
আমাদেরকে কি করতে হবে, একটা করে আইডি দিত, যে এটা থেকে 7,000 টাকা একটা আইডি কিনা লাগবে। আইডি কিনলে এই যে একদিনে প্রায় দেখা যাচ্ছে যে আমার 10টা আইডি আছে, একটা একদম 7,000 টাকা, 10টা আইডি থাকলে আমি 700 টাকা করে দিনে পাচ্ছি। ঠিক আছে, এইভাবে আর কি আইডিতে বিভিন্ন প্রকার কাজ করা হয়, এই যে ক্লিক করলে এআরসি করলে মানে এসিওর যেটা কাজ ছিল আর কি ওই সময়, আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষা আমরা বুঝি যে এটা এসিওর কাজ, কিন্তু সাধারণ পাবলিক তো এটা বুঝতেছে ক্লিক ব্যবসা,
ক্লিক ব্যবসা রাইট।
তো কিছুদিনের মধ্যে হলো কি যে আমি তো অনেক এখন এরা আমাকে লাইফ ফোর্স বিডি নামে একটা প্রতিষ্ঠান ছিল তারা চলে গেল সরাসরি আমার ওখানে, দেখা করলো, দেখা করে আমাকে নাস্তা পানি বা আমাকে সঙ্গে সঙ্গে একটা মানে ফোন গিফট করে। তারপর ওই সময় তো বাংলা লাইন ওয়াইম্যাক্স প্রথম আসে, আমরা তাকে যখন ব্যবহার করছি তখন দেখা যাচ্ছে কি যে গ্রামীণ ফোনে একতা সিমে 390 টাকা দে ওই নাইট প্যাকেজ, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটা আমরা ব্যবহার করতাম। তো এখন তো নেট দাম অনেক কমছে, তো ওই সময় আর কি বাংলা লাইন ওয়াইম্যাক্স গেল, ওখান থেকে অনেক কিছু দিল, ল্যাপটপ একটা আমাকে গিফট করলো, বলছে আমাদের লাইন আসেন আমাদেরকে কিছু ক্লায়েন্ট দেন, আপনার তো অনেক তো ক্লায়েন্ট হয়েছে, তো আমাদেরকে আর কি এইভাবে আর কি আমাদের আইডিগুলো সেল করে দেন, আমরা কোনো কিছু। আমি এইভাবে আর কি মোটামুটি ভাবে দেখা গেল যে আমার গ্রামের এলাকায় বা আমার ইনস্টিটিউট এলাকায় মোটামুটি ভাবে অনেক আইডি দিলাম।
ওকে,
হঠাৎ করে সেটা তো বন্ধ হয়ে গেল স্যার।
জি,
এখন যার ফলে হলো কি সবাই আমাকে এসে ধরলো,
ধরলো বলে
আমি তো মানে আমার একটা তো আমার হাতে তো এগুলো অনেক কিছু আছে, আমার তো রেফারেল একটা ছিল, তো আমি তো নিজেই প্রায় 400-500 মতো দিছি, তারপর অনেকের টাকা উঠছে অনেকের ওঠে নাই, প্রায় আমার দেখা গেল কি যে স্যার 4-4.5 লক্ষ টাকার মতো আমি চাপের মধ্যে পড়ে গেলাম।
আচ্ছা,
আর যেহেতু আমার এলাকা উত্তরবঙ্গে আমি গেছি দক্ষিণবঙ্গে, তো আর কি ওখানকার ছেলে পেলেগুলো তো স্যার আরো ডেঞ্জারাস, আর খুব ডেঞ্জারাস এরিয়াতে ছিলাম, তো ওরা আর কি আজকে চাপেতে বাহির করে, কালকে রান্দা বাহির করে, আমার টাকা দেওয়া লাগবে, আমার টাকা দেওয়া লাগবে, এটা করা লাগবে। তো স্যার মানে প্রথমে একটা বিপদের মধ্যে পড়লাম।
প্রথম কথা, যে কাজটা আপনি করতেছিলেন সেটাও তো ইন্টারন্যাশনাল টাউট গ্রিল যেটাকে বলে, কারণ সরি টু সে দিস ওয়ার্ড আমি ইউজ করছি বাট মানুষকে বোঝানোর জন্যই বলছি। আপনারা আমি সহজ কথায় যেটা বলি আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে দেন আমার দর্শকদের, একটা হচ্ছে যে আপনারা লাইক কিনতেন, আপনারা শেয়ার কিনতেন, কমেন্টস কিনতেন ফেসবুকের যে ঘটনাটা আমি যেটা বলি, এবং এটা করা যেত একটা সময়। ইদানিং আরেকটা জিনিস শোনা যায়, আমি জানি না এটা কতটুকু সত্য, আপনি খুব ভালো করে বলতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক ভেরিফাইড নামে একটা ব্যবসা চলতেছে বাংলাদেশে, এবং এই ভেরিফিকেশনে যেটা হয় যে যাদের পেজ থাকে তাদেরকে মোটামুটি একটু ভালো হেলদি পেজ, যাদের ভালো লাইক ঠেক আছে, আনফর্চুনেটলি আমার পেজটি এখনো ভেরিফাইড হয়নি, তাদেরকে বিভিন্ন রকমের অফার দেওয়া হয় যে 1 লক্ষ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, আমরা এটা আপনাদেরকে করে দিব। বাট কিভাবে তারা করে আমরা জানি না, কিছু কিছু স্যাম্পল দেখা যায়, ভাই এটা গত সপ্তাহে করে দিলাম, ওইটা করে দিলাম, আদৌ করে দিয়েছে কিনা জানি না, এবং এটা আবার ফেসবুক বলেও দিয়েছে সেখানে যে এই ধরনের কোন থার্ড পার্টি দিয়ে আমরা কোনো কাজ করাই না, সুতরাং তোমরা তাদের কাছে যেও না। আবার তারা দেখা হচ্ছেও, বাংলাদেশে কারো কারো হচ্ছেও, বাংলাদেশে আবার ফেসবুক নাকি ভেরিফাইড করা বন্ধ করে রেখেছে। তো এই যে বিষয়গুলো, এটা একটা আমি বললাম খুব রিসেন্ট উদাহরণ। আবার অনেক সময় যেটা দেখি যে তারাও বলে যে আপনি একটা পোস্ট দিলেন, সেই পোস্টে আপনার 20,000 লাইক লাগবে, 20,000 লাইকের ব্যবস্থা করে দিব আমরা। হ্যাঁ, সেটাও নাকি একটা সময় ছিল। তো এগুলো আসলে আপনাদের কাজটা কি ছিল, আপনারা কি করতেন, এই যে আইডিগুলো বিক্রি করতেন, কি হতো এই আইডিগুলো দিয়ে?
না স্যার, এটা আমি যদি ওডেক্সের কথা ধরি স্যার, ওডেক্সের কাজটা কিন্তু স্যার খুব ভালো ছিল। যেমন হচ্ছে কি, একটা গ্রাফিক্স ডিজাইন, এই যে আপনার এখানে স্যার এই যে সিক্রেটস উইথ আরজি কিবরিয়া লেখাটা আছে, এটা স্যার ডিজাইনটা আমার মনে হয় যে আমি যদি একটু সময় দেই, আমার বিশ্বাস যে আমি আরো অনেক ভালো ডিজাইন আমি করে দিতে পারবো
এই সিক্রেটসটা।
জি স্যার।
ওকে,
তো আমি স্যার এরকম গ্রাফিক্স এর কাজগুলো করে দেওয়া লাগতো। তারপরে
আইডি বিক্রির বিষয়টা কি,
এটা স্যার পরে এসেছে স্যার, তো আর কি এই কাজগুলো আগে করতাম স্যার। ওডেক্সে কিন্তু লিগাল কাজ হতো।
হ্যাঁ, আমি সেটা বলি, ওডেক্স এখনো লিগাল কাজ করে।
ওডেক্সের নামটা হয়তো চেঞ্জ হয়েছে।
হ্যাঁ, তো ফ্রিল্যান্সিং জগতে ওডেক্স অনেক পপুলার আমি জানি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আইডি কেনা বেচার বিষয়টা, এটা
আইডি স্যার এটা কি হতো যে আর কি পলতে যে একটা আইডি খুলতে প্রায় $100 লাগবে। $100 সমান $70 করে ধরতো।
কোন আইডি খুলতে $100 লাগবে,
মানে এই যে ডাইফোর্স বিডি বা ডোলেন স্যার একটা করে, এখানে বাংলাদেশে প্রায় সকলে করছে কিন্তু এই কাজটা, সকলে জানে কিন্তু $7,000 করে সারা বাংলাদেশ রেট।
খোলার পরে
ওটা একটা মানে কিনতে হতো।
এটা কি কার কাছ থেকে কিনতে হতো, ওডেক্সের কাছ থেকে কিনতে হতো?
না ওডেক্স না স্যার,
তাহলে
এটা গ্রুপটা আলাদা, এটা বাংলাদেশে মানে কিছু টাউট টাউট গ্রুপ।
আচ্ছা, ওরা বিক্রি করতো।
হ্যাঁ, ওরা।
এই আইডি দিয়ে কি হতো?
এই আইডিতে আর কি বিভিন্ন আর কি ওই লিঙ্ক আসতো, লিঙ্কে ক্লিক করা লাগতো 30 সেকেন্ড পর।
জীবন
গল্প আছে এই প্রোগ্রামগুলো, যখন আপনি আমি লিখে যখন সার্চ দেব জীবন গল্প, আমার যদি একটা ওয়েবসাইট থাকে, ঠিক আছে, আমি যদি ওখানে যদি দিই জীবন গল্প লিখে দেই, আমার সাইটটা যত উপরে আসবে মানুষ কিন্তু ততটা ফেইথফুল। তো যার কারণে আর গুগল কিন্তু দেখে যে সাপ্তাহিক ভাবে, সাপ্তাহিক মানে কি 6 দিন 12 ঘন্টা,
জি
6 দিন 12 ঘন্টা পর তারা আর কি 12 ঘন্টার মধ্যে বিচার বিশ্লেষণ করে কোনটা সাইট সবচেয়ে বেশি ভিউয়ার্স হয়েছে,
রাইট,
তখন তারা কিন্তু সিরিয়ালটা স্যার অপটিমাইজেশন করে দেয়।
ওকে,
তো এই ক্ষেত্রে আর কি ওই ক্লিক গুলো আর কি ওইভাবে আসতো যে আমার সাইটটা আসলে আমার ওয়েবসাইটে
1 নম্বরে চলে আসে, সেজন্য তোমরা বেশি বেশি করে ক্লিক করো। এটাও তো 2 নম্বরই, কারণ এটা হচ্ছে, এটা হচ্ছে মানুষ। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, তো এই কাজটা আপনি করতেন এবং অনেককে আপনি এই আইডিটা করে দিয়েছেন, $7,000 করে নিয়ে অনেককে আপনি আইডিটা করে দিয়েছেন। পরবর্তীতে এই জিনিসটা উঠে গেল, উঠে যাওয়ার পরে যেটা হলো যে বাকি যারা টাকা পয়সা দিয়েছে তারা এসে আপনাকে ধরলো এবং সেটা 4,00,000-4,50,000 টাকার মামলা ছিল, আপনি যেটা বোঝাতে চাচ্ছেন। ওকে প্রিয় শ্রোতা, আমরা মনে হয় এতক্ষণে বুঝতে পেরেছি। জি বলুন, তারপর?
তো স্যার, আমি এখন এই টাকাটা কোথা থেকে দেব? আমার তো আর কি আমি যেটুকু করছি আর কি সেটুকুতে আর কি বিন্দাস খাইছি দাইছি, ভালোভাবে থাকছি, লেখাপড়া করছি, বাসায় হয়তো বা কোনো কিছু কখনো যদি হেল্প টেল্প লাগে, বাসার কি বোনেরা আছে তাদের যেটা লাগুক আর কি, আমি আর কি সুন্দরভাবে চলছি, আমার কোনো চিন্তা ছিল না, আমি কাজ করতেছি সুন্দরভাবে। আমার ওডেক্সের র্যাঙ্ক বাড়ো, আমি যখন ডোলেন সার বা এই যে লাইফ ফোর্স বিডি বাই ক্লিকের ব্যবসাতে চলে গেলাম, আমার র্যাঙ্ক একেবারে চলে আসলো 365 নম্বরে।
ওকে,
তো ফেসবুক ওই সময় আমাকে নিয়ে লেখালেখি হয়েছে, ঠিক আছে, আমার আইডিটার নাম হাইড করছি যে অমুক বাংলাদেশের মধ্যে বাংলাদেশের হয়ে সে 12 নম্বর স্থানে উঠছে।
ওকে,
তো আর কি এক্ষেত্রে আর কি যখন আমি চিন্তা করলাম যে আসলে এই টাকাগুলো আমি দিব কিভাবে, আমি ওডেক্সে প্রায় 3 মাসে আমি এত সুন্দর একটা র্যাঙ্ক নিয়ে আসলাম, 6 মাসে স্যার, 6 মাসের মধ্যে এত সুন্দর র্যাঙ্ক নিয়ে আসলাম, আর পরবর্তীতে 3 মাস না কাজ করেই ক্লিক ব্যবসাতে যায় আমার র্যাঙ্ক এত কমলো, আমি আর ডোলেন স্যার আর কাজ পাচ্ছি না, আর ওডেক্সে আর কাজ পাচ্ছি না।
ওকে,
তো স্যার এত টাকা তো দেওয়া তো স্যার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এখন পরে যে আমাকে ল্যাপটপটা গিফট করা হয়েছিল ওটা বিক্রি করলাম, আমার যে একটা নিজস্ব ল্যাপটপ ছিল ওটা বিক্রি করলাম, ফোন টোন ছিল ওগুলো বিক্রি করে দিলাম, দিয়ে আর কি মোটামুটি ভাবে দেখা গেল যে আমার কাছে যে চলার মতো আর কি জিনিসপত্র সব বিক্রি করে দিয়ে আমি 2 লাখ টাকার মতো প্রায় হলো।
ওকে,
দিয়ে যখন শোধ করছি আরো টাকা স্যার লাগায়, তখন স্যার অনেকভাবে সময় নিলাম, বাসায় আসলাম, বাসায় এসে কি মানে ক্লাসের প্রতি মনোযোগী হচ্ছে না, লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম, তো অনেক মানে কি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা মোটামুটি রেজাল্ট ভালোই ছিল, সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা খুব খারাপ হয়, যার কারণে ওখানে এক সাবজেক্ট আমি ফেল করি, রেফার খাই।
ওকে,
তো এটা তো রেফার তো পরবর্তীতে পরবর্তী সেমিস্টারে দিতে হবে, কিন্তু আমাকে চিন্তা হচ্ছে যে আমি এতগুলো টাকা এখন ম্যানেজ করব কি হবে। ওই সময় তো আসলে কি ছোটতে থাকলে যে দেখা যাচ্ছে যে আমাদেরকে 10-20 টাকা দিলে আমাদের অনেক বেশি,
জি,
আর যখন আমরা 2010-11 সালের দিকে এই সময় কিন্তু মানে 10-20 হাজার টাকাই আমাদের কাছে অনেক বেশি, তো সেই জায়গায় আমাদের কাছে 2-2.5 লাখ টাকার মতো মানে কি ঋণই হওয়া, তো পরিস্থিতিটা স্যার অন্যরকম লাগে। তো ওখানে আবার একটা অনেক,
এটা কি আপনার বাবা জানতো বা পরিবারের লোকজন জানতো যে আপনি 2-2.5 লাখ টাকার ঋণই আছেন এরকম ভাবে?
বাসায় অনেকে, বাসায় জানতো 2-2.5 লাখ টাকা না, বাসায় জানতো 40-50 হাজার টাকা
বাসায় জানতো এটা।
জি
আচ্ছা,
তো বাসা থেকে আর কি 40-50 হাজার টাকা ম্যানেজ করে দেয়, কিন্তু আরো টাকা পাবে আর কি এগুলা বাসায় কখনো জানানো হয়নি। আমি ওখানে আবার পার্ট টাইম চাকরি নিলাম, তো একটা সার্জিক্যাল কোম্পানি, বুঝি ইনজেকশন সিরিজ, তারপরে বেল টেলার সার্জিক্যাল যে প্রোডাক্ট গুলো থাকে এটা স্যার আর কি আমি এসআর প্লাস সার্ভিস মানে ডেলিভারি ম্যান দুইটা একসঙ্গে করলাম। তো আমার ক্লাস ছিল সেকেন্ড শিফটে, অর্থাৎ 2টা থেকে আমার 6টা পর্যন্ত ক্লাস। তো সকালবেলা বাইর হইতাম, সকালবেলা বাইর হয়ে কোম্পানি থেকে একটা মোটরসাইকেল দিল, তো সকালবেলা বাইর হয়ে আমি এগুলো ডেলিভারি করতাম, এসআর হিসেবে কাটতাম, আবার সন্ধ্যার সময় ডেলিভারি করতাম, ক্যাশ বুঝে নিতাম, কোম্পানি দিতাম। তো আমি স্যার লেখাপড়ার দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম, অনেক পিছিয়ে গেলাম মানে প্রচুর আর কি ক্ষতিগ্রস্ত হলাম আমার লেখাপড়ার সাবজেক্টটা। তো আমি কম্পিউটারে সেরকম সময় দিতে পারতেছি না, আমি প্রোগ্রামিংয়েও আগাতে পারছি না, তো যার ফলে স্যার এইভাবে যখন আমি কোন রকমে প্রায় 2 অনেক কষ্ট করে এটা আর কি কভার করলাম।
আচ্ছা,
কভার করার পর স্যার ওই একটা স্যার টাউট আছে মানে আমার কাছ থেকে ওই স্টাম্প নেওয়া হয়নি।
টাউট বলতে
মানে ওই যে টাকা পাবে, আমি যখন ধরছি স্থানীয় ছেলে, তুই টাকা দিবি কিনা, তুই টাকাটা দে, এই যে না হলে স্টাম্পে সাইন করতে কবে দিবি,
এটা আপনাকে বলতেছে?
জি, এখন ফাঁকা স্টাম্পের উপর আমার কাছ থেকে কলেজের আইডি কার্ড আইডি কার্ড সবকিছু নিয়ে ফাঁকা স্ট্যাম্পের উপর স্বাক্ষর করে নিচ্ছে
জোর জবরদস্তি করে,
জোর জবরদস্তি
মানে সাদা স্ট্যাম্পের উপরে।
জি,
তারপর
তো পরবর্তীতে দেখা গেছে যে ওটা আমি দিছি কলেজ থেকে যখন আমি সেভেন সেমিস্টার ক্লোজ, যখন আমি ইয়াতে চলে ইন্টারনে চলে আসবো, ইন্টারনে আসার পর ওই ছেলে এখন ফোন দিয়ে বলে 1 লাখ টাকা লাগবো, তোকে দেওয়া লাগবো, না দিলে তোর সমস্যা আছে, তোর স্টাম্প তো তুই তো নিস নাই, এটাতে আমি লিখে দেবো যে তুই তোর কাছ থেকে আমার 5 লাখ টাকা পাই।
আচ্ছা,
মানে ব্ল্যাকমেইল আর কি, আপনার টাকা তো আমি তো দিয়ে দিছি, তো আমাকে এইভাবে ইয়া করতেছেন, হ্যারাসমেন্ট। তো যাই হোক, তো উনি এখন আসলেন, আসে বলে দেওয়া লাগবো। পরে আমি তো স্যার এই গ্রাফিক্স এর উপর আমি ইন্টার্ন করতেছি, তো কোন একটা চ্যানেল মানে কোন একটা সুনাম ধরনের চ্যানেলের আন্ডারে আর কি, তো স্যারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, স্যার আমার তো অনেক সমস্যা, আমাকে স্যার একটু ইন্টার্নশিপটা আপনি যদি একটু পাস দেন, তো আমি একটু স্যার বাসা থেকে একটু টাকা পয়সা এদিকে ম্যানেজ করে আমি একটু স্যার দিতে পারি, স্যার আমি স্যারের সঙ্গে পুরো আর কি শেয়ার করি। তো স্যার বলে যে ঠিক আছে, তোমার টেনশন দেখে তো আমি তো বুঝতে পারছি, ঠিক আছে তুমি চলে যাও। তো আমি স্যার ইন্টার্নটা এইভাবে আমার বাদ হয়ে যায়।
ওকে,
আমি ইন্টার্নটা পাস পাওয়ার পরে মানে এটা আমার আর কি 2 নম্বরই করে আর কি নেওয়া হলো।
জি,
ইন্টার্নশিপ যে কাগজটা আছে এটা আর কি আমার 2 নম্বরই হলো, আমি ইন্টার্নি না করে আমি ইন্টার্নশিপ কাগজটা পেলাম।
জি, বুঝতে পারছি আমরা,
এটা আমার আমার ক্ষতি হয়েছে এখন সেটা আমি বুঝতে পারতেছি। তো আর কি গেলাম, তাদেরকে আর কি কষ্ট করে 50,000 টাকা দিয়ে ম্যানেজ করে আমি স্ট্যাম্পটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর
মানে যে স্ট্যাম্প আপনি সাইন করেছিলেন?
জি।
ওকে,
তো স্যার আমি একটা কথা পাস করে গেছি, আমি যখন এসএসসি পরীক্ষার পরে যে ফাঁকা সময়টুকু ছিল ওই সময় আমি স্যার কয়েকটা কাজ শিখে রাখছি মানে জীবনে বাঁচে থাকার জন্য, ঠিক আছে। ওই সময় আমি সাঁতার শিখছি, সাঁতারটা খুব ভালোভাবে শিখছি, মানে সাঁতার তো আগে থেকে পারতাম, কিন্তু অনেক দূরে যাওয়ার জন্য সাঁতার বা নদীতে সাঁতার এগুলো তখন শিখি, প্লাস রান্না শিখছি, প্লাস ড্রাইভিং শিখছি। ওই সময় ড্রাইভিং শিখেই রাখছি, এটা কারণ বাঁচতে থাকার জন্য লাগে। তো ওখান থেকে যখন আমি ইন্টার্নশিপের কাজগুলো করে যখন চলে আসলাম, আসার পর রেজাল্ট বাইর হওয়ার অপেক্ষায়, তো ওই সময় আর কি একটা জায়গায় আমি আর কি চাকরি নিলাম একটা, তো টাকা পয়সা তো অনেক দরকার। তো বাসাতেও স্যার মাঝখানে বাসায় আম্মা অসুস্থ হয়, আব্বা অসুস্থ হয়, ওই যে মার খাওয়ার পরে আম্মার বুকে তো লাথি মারছিল ওই মারামারির সময়, তো বুকে লাথি মারছিল, তো মাথায় আবার এই কাঠ দিয়ে বাড়ি মারছে, সে মাথাটা এখনো স্যার প্রায় মাসের মধ্যে 2-3 বার মাথাটা ফুলে ওঠে, আর বুকের ব্যথা হয়, মাথাটা ফুলে উঠলে রক্ত বমি করে, এরকম আর কি সমস্যা। তো প্রতি মাসে প্রায় 20-20 হাজার টাকার মতো শুধু ওষুধ চলে যায়। তো একটা পরিবার থেকে আর কি ওই সময় চিকিৎসার জন্য হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে যায়, বোনের বিয়ে দিয়ে দিছি 2008 সালে, তো একটা অভাবের মধ্যে পড়ে যায়। তো আমি চিন্তা করছি আমি যদি কর্ম করি তাহলে আমাদের আর অভাবটা থাকতেছে না, যে জমি সে জমি থাকতেছে, যে ধান ধানে থাকতেছে। যাই হোক স্যার, এভাবে আর কি আমি আব্বাকে না জানিয়ে আর কি আবার করি কি যে জমি বন্ধক রেখে দিই।
আচ্ছা,
তো জমি বন্ধক রেখে আমার যে আরো যে সাইডে এলাকার যেগুলো এবার দেনা মানে আমার এলাকায় যে দেনাগুলো ছিল ওই ওখানে তো ছিল প্রায় 4-4.5 লাখ টাকার মতো, আর আমার যে গ্রামের বাড়ি তো ওই এলাকাতে ছিল প্রায় 2-2.5 লাখ টাকার মতো।
আচ্ছা,
তো ওই সময় আব্বাকে না জানে আর কি 4-4.5 বিঘা জমি বন্ধক রাখি, বন্ধক রেখে আর কি ওই টাকাতে আর কি গ্রামের এলাকার দেনাটা শোধ করে দিই।
আচ্ছা,
তো দেওয়ার পর স্যার আর কি আমি তো পুরো কালার হয়ে গেলাম, ফ্যামিলি তো পরবর্তীতে জানতে পারে, এই অবস্থার মধ্যে চলছিলাম। তো তারপরে স্যার একটা চাকরি নিই, চাকরি চলতেছিল একটা সুনাম ধরনের আর কি, এই যে কেবল নেটওয়ার্কিং, যেটা আর কি সুপারভাইজার হিসেবে জয়েন করলাম।
কেবল নেটওয়ার্কিং বলতে
স্যার এই যে ব্রডব্যান্ড সার্ভিস গুলো যে আছে, যে স্পাইলিং এর কাজ,
জি
স্পাইলিং এর,
ওকে,
সুপারভাইজার হিসেবে যোগদান করলাম। তো দিনরাত 24 ঘন্টা ডিউটি, তার কি বিভিন্ন যে কেবল গুলো আছে জয়েন্ট দেওয়া লাগতো
বাড়ি বাড়ি গিয়ে, যেটা হয় ইন্টারনেটের লাইন গুলো ঠিক আছে
বাড়ি বাড়ি না,
তাহলে
এখানে রাস্তায় যে ফাইবার কেবল গুলো আছে
ওগুলো ঠিক করে
লাইন ডাউন মারে, এই কাজটা করতাম।
আর বাড়ি বাড়িতে গিয়ে যারা কাজ করে
ওটা ওটা স্যার লাইনম্যান, ওটা আলাদা সেকশন,
আলাদা সেকশন,
ওরা তো অতখানি হিসাব বুঝবে,
আপনারা হচ্ছে মেইন সেকশনে কাজ করেন,
মেইন সেকশনে স্যার। তো দেখা যাচ্ছে কি যে এখান থেকে আসলে আমার এখানে ইন্টারনেটের সার্ভিস আমি পাচ্ছি না এই এলাকায়, এই টাওয়ারটাতে,
এই টাওয়ারে কি সমস্যা সেটা নিয়ে কাজ করো।
টাওয়ারের সমস্যাটা মানে এখানে আপনার কত ডিবি লস হয়েছে, আমি 50 ডিবি যদি ছাড়ি তাহলে ওখানে 2-3 ডিবি পৌঁছালে কিন্তু হয় না, 7-8 ডিবি পৌঁছালে তাহলে ফুল একটা টাওয়ার পেয়ে যায়।
আচ্ছা,
কিন্তু এখানে যদি কোথাও যদি ব্রেক করে, কেবল করে যদি ব্রেক করে ওখানে কিন্তু চেক করা লাগে, অডিটর মারা লাগে, অডিটর নামে একটা মেশিন আছে, এটা যদি মারি তাহলে আমি বুঝতে পারবো যে কত কিলোমিটার দূরে, 22 কিলোমিটার 23 কিলোমিটার 50 কিলোমিটার মধ্যে যদি কোন প্রকার ফল্ট থাকে তাহলে আমাকে অডিটর মেশিনে দেখে দিবে যে কত কিলোমিটার কত মিটার পর আমার ফল্ট আছে। তো সেখানে টিজি বক্স আছে বা যেতে আছে ওটা খুলে আর কি স্পেলিং করা লাগতো।
আচ্ছা আচ্ছা,
তো দিনে 24 ঘন্টা ডিউটি, ওভারটাইম পাওয়ার সবকিছু মিলিয়ে মোটামুটি ভাবে 22-23 হাজার টাকা স্যালারি আসলো, এলাকাতেই খুব ভালো আর কি চলতেছিলাম। তো স্যার হলো কি যে এই ওখানকার যে আর কি মালিকটা ছিল আর কি, উনি যেটা আর কি উনি টেন্ডারে নিছেন উনি সঠিক মতো ভাবে স্যার স্যালারি দেয় না
আপনাদেরকে।
জি স্যার, ওনার ঠিক কিন্তু টাকা উনি পাচ্ছে কিন্তু আমাদের স্যালারিটা ঠিক মতো স্যার আটকে রাখে,
গ্রাহকের কাছ থেকে টাকা নেয় কিন্তু কর্মচারীদেরকে টাকা দেয় না,
কর্মচারীদেরকে টাকা দেয় না। তো স্যার যাই হোক, ওখান থেকে চাকরিটা ছাড়লাম।
ওকে, এখান থেকে ফিরবো, প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি আবারও ফিরে আসছি সিক্রেটস নিয়ে। Secrets, something beyond entertainment. Secrets, something beyond entertainment. Welcome back once again. আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আজকে সিক্রেটস এর 35তম পর্ব, আমি আরজি কিবিয়ার রয়েছি আপনার সঙ্গে, এবং ঢাকা FM 94 এ প্রতি রবিবার এই অনুষ্ঠানটি প্রচার করা হয়, এছাড়া প্রতি বুধবার জীবন গল্প প্রচারিত হয়, এছাড়া মাইক্রোফোন টেস্টিং 1024 নামে একটি অনুষ্ঠান আমি করছি, সেটি হচ্ছে রেডিও আম্বার 102.4 এবং সেটা প্রচারিত হয় প্রতি শনিবার রাত 10টায়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের গেস্ট যিনি আজকে রয়েছেন মানিক তার কাছে। মানিক,
ওখান থেকে বাদ দিয়ে আসে আবার ঢাকায় যোগদান করলাম। তো ঢাকায় একটা স্যার সুনাম ধরে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আর কি আইটি অফিসার হিসেবে যোগদান করলাম। তো এখানে যোগদান করার পর এখানে চাকরি করতেছিলাম, ওই সময় হঠাৎ করে আম্মা আর কি অসুস্থ হয়।
আচ্ছা,
তো ওনাকে আর কি এখান থেকে ছুটি যাচ্ছি কিন্তু আমাকে ছুটি দেওয়া হচ্ছে না, আমার তো বাড়িতে আমার কোনো ভাই নেই, তো দিনে তো বোন গুলো বিয়ে হয়েছে, আমার তো বাড়িতে কোনো ভাই নেই বা আমাদের ফ্যামিলিকে দেখার মতো তো সেরকম তো লোক নেই, দায়িত্ব আমার ওই যে আব্বা এরকম ছোট ছোট মানুষ আমাকে সবকিছু করতে হয়। আর তো গেলাম আর কি চিকিৎসার জন্য, তো আর কি এখান থেকে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দিল, এটা স্বাভাবিক স্যার মেনে নিলাম। তো যাই, ওই সময় কি করবো কি করবো এই সময় আর কি হঠাৎ করে ড্রাইভিং গাড়ি
লেখাপড়া কি তখন একদম ফুললি অফ?
ফুললি অফ স্যার, কমপ্লিট তো কোর্স তো কমপ্লিট,
মানে সেটাই বলছিলাম ডিপ্লোমার পর আর কোনো কিছু করা যায় না
স্যার।
আচ্ছা আচ্ছা,
অত তো পয়সা মানে আমি তো অনেক তো মানে মানসিক টেনশন মধ্যে লেখাপড়াটা একবার শেষ,
রাইট,
আর ওই যে টেনশনের সময় স্যার তখন স্যার আর কি স্মোকিং শুরু করে দেয়। তো রাত জায়গার একটা অভ্যাস ছিল মোটামুটি হবে, তারপরে আমি এলাকাতে যাই ড্রাইভিং আবার শুরু করলাম। চাকরি তো বসে থাকলে তো আমার দিন যাবে না, আমি তো সৎপথে কিছু কর্ম করে খাওয়া লাগবে। তো ড্রাইভিং শুরু করলাম, তো ড্রাইভিং এ দেখা যাচ্ছে কি যে এটা আসলে রেন্টে কারের ব্যবসা, তো আমাদের ওখান থেকে আর কি যে ভাড়াগুলো আসে এই যে ঢাকায় আসে বা চট্টগ্রাম কক্সবাজার যাই, এত লং ট্রিপ 800 কিলোমিটার 600 কিলোমিটার 700 কিলোমিটার লং ট্রিপের ভাড়াগুলো, স্বাস্থ্য বডি সবকিছু ভালো, ইয়ং এনার্জেটিক আর গাড়িতে খুব ভালো চালা ড্রাইভিং করতে পারি, বিধায় আমাকে লং ট্রিপ গুলো দেয়। এই ট্রিপগুলোতে দেওয়া হয় কি যে দেখা যাচ্ছে অনেক সময় ঘুম ধরে, আমি বলি যে আমি পারবো না ঢাকাতে গেলে শুধু ভোরবেলা আমার সকালবেলা ঘুম ধরে, তো তারা আমাকে প্রথম মানে ইয়াবা খাওয়া শিখায়, ঠিক আছে
ঘুম আসবে না,
হ্যাঁ বাবা খেলে আর ঘুম আসবে না।
তারপর আপনাকে ইয়াবা খাইতে বললো, তারপর
কক্সবাজার ট্রিপ ছিল, তো 5-7 দিনের ট্রিপ ছিল পিকনিক আর কি। তো বলছে যে ইয়া করো, তার সমস্যা নেই। আর আমি কি ওই যে ইঞ্জিনিয়ার হওয়ার কারণে আর কি গুগল ম্যাপ তো সে আগে থেকে জানতাম, আমি যেখানে আসছি স্যার গুগল ম্যাপের সাহায্যে আসছি।
এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে সরি টু সে কাউকে যদি কোনো কিছু জিজ্ঞেস করা হয় বলে যে আমি জানি না, তো কি হয়েছে গুগল জানে, গুগল গুগল সবকিছু জানে। হাতের ঘড়ি হারিয়ে গেলেও মানুষজন সার্চ দেয় গুগলে, যেমন ঘড়ি কোথায়, সেটাই হিসেবে। না অফকোর্স গুগল সেই সুবিধা দিচ্ছে, আরো নতুন নতুন টেকনোলজি আসতেছে যেখানে হয়তো মানুষ পরিপূর্ণরূপেই এই মানে টেকনোলজির উপর নির্ভর হয়ে যাবে, শুধু ঘুমানো আর ঘুম থেকে ওঠা, এরপর আর মানুষের কোনো কাজ থাকবে না, এরকম একটা পৃথিবীর দিকে আমরা এগোচ্ছি। হ্যাঁ
তো এটা আর কি করি, তো করার পরে আর কি ড্রাইভিং পেশা থেকে আর কি মানে এটা অল্প সময়ের মধ্যে, কিন্তু এটা দুই এক মাস পর তিন মাস পর আর কি চাকরি ব্যবসাটা চেঞ্জ হচ্ছে। যাই হোক, এক বছরের মধ্যে আমি করলাম যে আমার ধানের ব্যবসাটা আর কি চালু করলাম।
ধানের ব্যবসা?
জি। তো স্যার ধানের ব্যবসা করতেছি মোটামুটি ভাবে, এই লস লাভ আর কি। আমরা যে টাকাতে যে জুয়া খেলি, তাস খেলি, তিন তাস খেলা যে কথা, ধানের ব্যবসা করার সেই কথা।
কিরকম
কাঁচা ধান?
কিরকম
ধানটা স্যার, পাঁচ দিন রাখলে আপনার নষ্ট হয়ে যেতে পারে।
রাইট।
তিন লাখ টাকার ধান নিমিশের মধ্যে আমার জিরো টাকা হয়ে যেতে পারে। ধানের ব্যবসা করা আর জুয়া খেলা কিন্তু সমান কথা।
কাঁচা ধান তো এই মানে আপনি কি কাঁচা ধানের ব্যবসা করতেন?
কাঁচা ধান তার শুকনা ধান দুইটা আর কি, ইরি সিজনে তো কাঁচা ধানটাই তো মূলত চলে।
আচ্ছা।
একটু যদি রাস্তায় যদি একটু সমস্যা হয় তো শুকনা ধানের ব্যবসা করি। তো যাই হোক, রিক্স নিলাম, নিয়ে ব্যবসা শুরু করলাম।
কাঁচা ধান তুলে নিয়ে এসে তো শুকাতে হয়, না শুকালে যদি বৃষ্টি হয়
অর্ধেক দিলেই স্যার ওটা চলে যায়। ওটা তো চাতালের মালিক, চাতাল মালিকের ওটা দায়িত্ব।
চাতাল মালিক
সারাদিনে দুই গাড়ি ধান হলো, আমি সন্ধ্যার সময় ওটা লোড দিয়ে পাঠিয়ে দিলাম।
চাতাল মালিক যদি আপনাকে ঠিক, আপনার যদি মানে এমন হয় যে আপনি পারফেক্ট পয়সা পাচ্ছেন না, সেক্ষেত্রে কি করবেন?
না স্যার, এটা ওই সাত লাখ আট লাখ করে বাকি পড়ে যায়, এটা আমার বাকি পড়ে থাকে কাস্টমারের কাছ থেকে,
বাকি পড়ে যায় ব্যবসায়।
হ্যাঁ, এটা বাকি মানে আমাদেরকে বলা হয় ব্যাপারী এই লেভেলের।
ও আচ্ছা আচ্ছা, মানে আপনার বিভিন্ন জায়গা থেকে খুচরা জায়গা থেকে কালেক্ট করতে,
খুচরা জায়গা থেকে আর কি ধান আমাদেরকে গোডাউনে দিয়ে যেত, আমাদের গোডাউন থেকে ট্রাকে করে রাইস অর্ডার রাইস মিলে অথবা চাতালে চলে যায়।
আচ্ছা, তো আপনাদেরই তো লাভ বেশি।
জি স্যার, মাঝখানদারি কমিশন খাচ্ছি আর কি।
মাঝখানদারি, এটা হচ্ছে মিডিয়কার ম্যান যেটাকে বলা হয়, সব জায়গাতেই আছে, সব ব্যবসাতে।
ধান যদি লস হয় তাহলে কিন্তু, ধান যদি সমস্যা হয় তাহলে কিন্তু সমস্যা আছে।
আচ্ছা, ধান সমস্যা হবে কেন? আপনারা কেনার সময় দেখে কিনবেন,
সমস্যা স্যার। কিন্তু কাঁচা ধান তো স্যার, যেমন ২৯ নামে একটা ধান আছে, আমরা কিন্তু ২৯ এর চাল কিন্তু এখানে খুব খাই। তো এটা যদি স্যার দুই দিন যদি আপনি ঘরের মধ্যে রাখেন, গরম হয়ে ওখানে সিদ্ধ হয়ে ফুটে ধানটা নষ্ট হয়ে যাবে। দুই দিন মানে ২৪ ঘন্টা ৩৬ ঘন্টা এরকম হলে আপনি শেষ।
তাহলে ওটা কি করতে হবে আগে থেকে সিদ্ধ করতে?
ধানটা যেদিনই আসে সেদিনই লোড,
লোড মানে হচ্ছে সিদ্ধ করে ফেলতে হয় নাকি?
না স্যার, ধানটা আজকে আমি কিনছি, আজকে কাটাই মারি করে কৃষক আমাকে দিয়ে গেছে, ওটা দিনের মধ্যেই পাঠিয়ে দেওয়া লাগে, দিনের মধ্যে ওটা অটো রাইস মিলের মধ্যে ঢুকে যায়।
অটো রাইসে তো আলটিমেটলি গিয়ে সিদ্ধই হয়, সিদ্ধ হওয়ার পরে তো তারপরে গিয়ে ওরা শুকায়, তারপরে তো জিনিসটা যেটা করে
অটো রাইস মিলে তো অটোমেটিক হয়ে চালতে হয়ে যাচ্ছে।
আমার অভিজ্ঞতা ছাড়া কোনো ব্যবসা করাই উচিত না আসলে, আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে। তো বুঝলাম আসলে তিন তাসের খেলা কেন বলছেন। হ্যাঁ, তারপর?
তো তারপরে স্যার ব্যবসা করতেছিলাম, ব্যবসা তো মোটামুটি লাভ ছিল। যাই হোক, এর ব্যবসা করতেছি, প্লাস পাশাপাশি কি হচ্ছে যে ব্যবসা সিজন তো স্যার ৩০ দিন ৩৫ দিন ৪০ দিন,
ওই সময় কি ইয়াবাও খাচ্ছেন?
না স্যার, ওই সময় ইয়াবাটা না, শুধু গাড়িতে উঠলে খাই।
মানে ড্রাইভিং করতে গেলে ইয়াবা খান?
ড্রাইভিং করতে গেলে মানে লং ট্রিপে, স্থানীয় ভাবে এলাকাতে থাকলেও না।
ওকে,
মাদক মানে কি এমনিতে, তাছাড়া বিভিন্ন আর কি পার্টি ফাংশন টাংশন এগুলো তো আমাদের ওইদিকে তো মাদকের দাম তো প্রচুর কম, বর্ডার এলাকায় বাসা তো।
কি কি ধরনের মাদক নেয় সবাই?
আমাদের ওখানে বর্ডারের লোকেরা বলে কি যে মদ খাও রাজা হও। আসলে আমাদের বর্ডার এলাকার লোকেরা কখনো গাঁজা খায় না বা ফেন্সি ডিল এগুলো খায় না,
মদ খায়।
মদ খায় অফিসার চয়েস, ম্যাকডোল নাম্বার ওয়ান, অরেঞ্জ,
সব ইন্ডিয়ান,
সব ইন্ডিয়ান। তো এগুলো আর কি চলে। তো ওই যে ওটাতে একটা নেশা হালকা, প্রতিদিন একটু, বাসায় কিন্তু স্যার জানতো না,
বাসায়
কিন্তু কখনো বুঝতে পারেনি, বুঝতেও পারছে যদিও বা তাও আবার বুঝতে পারেনি। তো ওই সময় আর কি সিগারেট এটা তো চলতেই থাকে। তো ব্যবসা চলতেছিল, গাড়ি আবার গাড়িতে উঠলে দেখা যাচ্ছে যে লং ট্রিপ, সেদিন আবার ইয়ে বেখায় উঠতে হতো। তো সবকিছু, আর যদি কাছে কোথাও ট্রিপ থাকে স্থানীয় পর্যায়ে, রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, পঞ্চগড়, বগুড়া, নওগাঁ, এগুলো থাকলে প্রয়োজন নেই।
আচ্ছা,
আমাকে দশ ঘন্টা, বারো ঘন্টা, চোদ্দ ঘন্টা ড্রাইভ করা লাগবে, ওই ক্ষেত্রে হয়তো বা শুধু ইয়াবা খাইতাম।
আচ্ছা।
তো তারপরে স্যার মাদকের এই সাম্রাজ্যটা আর কি খুব খারাপ লাগতো আর কি, আসলে আমি মদ নিচ্ছি, আমি মদ খাচ্ছি, এটা করতেছি। তো যাই হোক স্যার, এটাও কোনো টেনশন নিলাম না। তো পরবর্তীতে ধানের ব্যবসাটা করার সময় আর কি একজন আমার সাথে স্যার ফল্ট করে, আমাদের এই ব্যবসার মধ্যে একটা স্যার দু নম্বরই ব্যবসা আছে ধানের ব্যবসার মধ্যে।
কিরকম
ধানের ব্যবসার মধ্যে স্যার দু নম্বর হলো কি যে ধান তো কেনার সময় একটা তো দু নম্বরই আসাই।
কিরকম সেটা
স্যার? পাল্লাতে যেই পাল্লাতে ধানটা দিই, ধানের বস্তাটা ফেলে দিই, আর এক পাল্লাতে কিন্তু পাথর থাকে স্যার। তো পাল্লার নিচে যদি আমি যদি লম্বা স্যান্ডেল পরি, আগা স্যান্ডেল লম্বা পরে যে স্যান্ডেলটা যদি ঠেক দিই আমার 5-7 কেজি ধান কিন্তু অর্ডিনারি চুরি হয়ে
যায়। পার্লার কাছে পাওয়া যাবে কেন, কিভাবে পাটা দেয়?
পাল্লা তো স্যার বড়, ধান যে নেওয়া হয় সেই পাল্লার তো অনেক বড় স্যার। তো ওই পাল্লাটা যখন বস্তাটা দেওয়া হয়, বস্তাটা যখন নিচে পড়ে, মানে আমি তো দেখবো যে কাটার দিকে, তখন তো সকালে সকলে লক্ষ্য থাকে ওই উপরে কাটা আছে, কাটাটা সমান হলো না একটু হাল হলো, তখন সবার যখন নজর দিকে তখন এই যে পাল্লা নিচে যে স্যান্ডেল দিয়ে ঠেক দিই। যাই হোক, এটা কিন্তু এখনো প্রায় সকলে করে, তাই আমি এখান থেকেও একটা মানে আমি বলতে আসছি যে মানুষের সতর্ক
করেছেন,
আমি নিজেও সেটা করছি।
রাইট, প্রিয় শ্রোতা, এই 5-7 কেজি ধান আপনার কাছে কিছু না মনে হতে পারে, কিন্তু একজন কৃষকের ঘাম ঝরা ফসল এটা, এবং এই 5-7 কেজি ধান কারো কারো জন্য অনেক বড় স্বপ্নের জায়গা। সো এটাও এক ধরনের অপরাধ, এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা শোনেন একবারে প্রত্যন্ত এলাকার মানুষজনেরা শোনেন, আমার মনে হয় কালকে থেকে আপনারা সতর্ক হবেন। ধান বিক্রির ক্ষেত্রে যিনি কিনছে এই ট্রিকটা অবলম্বন করে কিনা একটু খেয়াল রাখবেন। আমরা আজকে ট্রিকটা রিভিল করে দিলাম। ওকে
স্যার, এটা একটা ধানের ব্যবসা, আমি স্যার এটা সতর্ক করে দেওয়ার জন্য আজকে আমার আসার উদ্দেশ্য যে কোথায় কোথায় কি পরিমাণ দুর্নীতি হয় এবং কিভাবে, এটা শুধু জাস্ট শুধু বলার জন্য আসছি। তো স্যার এটা প্রকাশ করি, তারপর দেখা যাচ্ছে কি গ্রাম থেকে যারা ধান দিত যে আসে আমাদের এখান থেকে নিয়ে যান, ওখান থেকে করা হতো কি যে বাটখারাটা যে আছে বাটখার পিছনে দেখবেন স্যার একটা গর্ত থাকে, কিন্তু বাটখার নমুনে বা তৈরি করার সময় ইয়াটা থাকে, ওজনটা কারেক্ট করার জন্য পিছনে একটা গর্ত থাকে, ওই গর্ততে যে সীসা আছে ব্যাটারি এসিড ব্যাটারি তৈরি করার সময় যে সীসাটা থাকে ওটা কিন্তু প্রচুর ওজন, ওটা গলে ওই পিছনে দেওয়া হয়। দেখা যায় কি যে 5 কেজি একটা পাল্লার পিছনে যদি দেই তাহলে ওটা আমার প্রায় 400 গ্রামের মতো ওজন চলে আসে।
আচ্ছা আচ্ছা,
তাহলে এক বস্তায় আমার দিতে হয় কি 15 বার অথবা 16 বার, 16 বার করে যদি আধা কেজির মতোই সে ধরে আধা কেজি যদি আসে
8 কেজি চলে আসলো,
8 কেজি না 5 কেজি আমার আসলে একটা করে বস্তায়, আমার ওখান থেকে 10টা বস্তা আসে তাহলে 50 কেজি চলে আসতেছে।
রাইট, ধানের
উপর স্যার কখনো লাভ হয় না, ধানের উপর লস, ধানের ব্যবসা মানে লস, ধানের ব্যবসা চুরি না করে কেউ মানে লাভ করতে পারবে না, ধানের ব্যবসা করে কারা, মানে আমি সরাসরি ভাবে বলি এটা মাইন্ডে লাগলে অনেকের মাইন্ডে লাগতেছে, ধানের ব্যবসায় চুরি 22 প্রকার,
দুই প্রকার শুনলাম আমরা,
22, হ্যাঁ এটা 2 প্রকার, ঠিক আছে, তারপরে আবার ওই যে কাউন্ট করতে করতে আবার মার দেওয়া যায়, আবার বস্তার মার আছে।
আচ্ছা
ঠিক আছে, 22 প্রকার আর কি ধানের
নতুন ছিলেন, আপনি তো জানতেন না এগুলা?
আমি স্যার শিখছি, আমার তো মানে মামা যেটা আর কি আমার আম্মার আর কি ফুয়াতো ভাই ওই এলাকার এখনো সেটা খুব নাম করে ব্যবসায়িক ধানের।
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কাছ থেকে শিখা?
হ্যাঁ ওনার কাছ থেকে আর কি শিখছি, গুরু ছাড়া স্যার কোনো কিছু শিখা সম্ভব নয়, প্রতিটা মানুষের প্রতিটা কাজের জন্য গুরু আছে।
রাইট,
তো সবকিছু আর কি শিখছি, যাই হোক ওটা ভালো মতো চলছিল। তো স্যার জিরা ধানের ব্যবসা চলে আসলো এই শীতের সময় আর কি, আমাদের যে আপনার যে সুগন্ধি চালের যেটা খান, তো দিনাজপুরের যে সুগন্ধি চাল এটার কিন্তু স্যার মানে তুলনা হয় না।
রাইট,
আমি মনে করি যে আপনারা যত বড় যত ভালো কোম্পানি থেকে খান আপনারা ওটা বিশুদ্ধ খান না, কিন্তু দেখছি কি যে রংপুরে যেটা হয় মানে এই ধানের কিন্তু একটা সাইজ আছে স্যার, এটা কি যে আমাদের ওখানে যেটা পাওয়া যায় সেটা আর কি স্যার 38 সাইজ বা 40 সাইজ, মানে এটা আর কি ছোট সাইজ। রংপুর বা গাইবান্ধা এইদিকে ওখানকার গুলো হয় কিন্তু স্যার 30, 32, 33,
আরো ছোট,
ওগুলো বড় স্যার,
ওটা বড়। আচ্ছা
হ্যাঁ, এটা অটোরাইস মিলের আর কি এটা মাপ অনুযায়ী আর কি ধানটা আর কি, ঠিক আছে। তো ওইদিক থেকে ওইদিকে আমাদের এইদিকে যদি জিরা ধানের বস্তা হচ্ছে 4,000 টাকা।
আচ্ছা,
এক বস্তা দুই মন ধানের দাম 4,000। তো দেখা যাচ্ছে গাইবান্ধার ওইদিকে কিনলে এটা পাওয়া যায় 1600 টাকায়।
কেন, কিভাবে মানে তো কম কেন?
1600 টাকা, 2,000 টাকা, 2,500 টাকা।
আচ্ছা,
ওখানকার ধানটা ভালো না তো, টেস্ট নেই খাবার মধ্যে টেস্ট নেই।
আচ্ছা আচ্ছা, আপনি কেন বলছেন যে আমরা আসলে যেটা কিনি সেটা ভালো না, অরিজিনাল না?
আমি এখন স্যার বলি, আমরা করতাম কি আমাদের এলাকায় দেখা যাচ্ছে কি যে 80 মন ধান দিছি আর 20 মন ধান ওইটা মিস করে দিই।
মানে সব জায়গাতে জিনিসটা হচ্ছে?
হ্যাঁ সব জায়গাতে হচ্ছে,
নইলে আসলে ইয়েটা লাভটা হবে না,
লাভ হবে না।
ভেরি ইন্টারেস্টিং, তার মানে আসল কালিজিরার চাল খেতে হলে নিজের জমি কিনতে হবে দিনাজপুরে, তারপরে
এখানে কৃষক পর্যায়ে বিক্রি হয় স্যার,
কৃষক পর্যায়ে কিনতে হবে,
কৃষক পর্যায়ে কিনতে হবে,
মানে কৃষক থেকে কিনতে হবে,
কৃষক থেকে কিনতে হবে, তাহলে আপনি অরিজিনাল পিওর যে বিরিয়ানির চাল বলেন বা আতপ চাল যেটা আর কি বলেন সেটা আপনি ওখান থেকে পাবেন।
মানে আপনার ভাষ্য মতে বাজারে কোথাও অরিজিনাল ইয়েটা নাই, সবকিছু মিক্স, সবকিছু মিক্স,
প্রথম প্রাথমিক অবস্থায় যে গোডাউনে ঢুকবে সেই গোডাউনে তো মিক্স হচ্ছে স্যার,
তারপরে তারও আছে,
তারপর তারও আছে। তো আমি স্যার ওই গাইবান্ধাতে আর কি সুন্দরগঞ্জে ওখানে একটা লোকের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, যাই ওখান থেকে আমি ধান নিয়ে আসি, পরিচিত হলো, আমি টাকা দিই, 1,00,000 টাকা দিচ্ছি, 1,00,000 টাকা ধান নিয়ে আসতেছি, এরকম করে ধান নিয়ে আসি। তো ওখানকার একটা ছেলে আমার সাথে স্যার ফল্ট করলো, মানে কি ওর ধানটা আমি গোডাউনে দেখলাম, দাম দর করলাম, কালকে এসে পিক আপ লাগবে অথবা ট্রাক লাগবে, তো ধানগুলো দিয়ে দাও আর কি, ওকে আমি টাকা অ্যাডভান্স করলাম 1,20,000, ঠিক আছে তুমি আমাকে দানটা কালকে পাঠিয়ে দিও। পরের দিন ট্রাক পাঠিয়ে দিছে স্যার, খালি ট্রাক পাঠিয়ে দিছে। ধানের ব্যবসাটা কিন্তু পুরোটা স্যার বিশ্বাসের উপর।
আচ্ছা,
তো আমি মোটরসাইকেলে অত দূর চলে গেলাম, কি হলো কসে ধানটা তারে যে দিয়ে ফেলেছে ভাই, ভুল হয়েছে, যাই হোক এই তিন চার দিনে যে ধানটা আসবে এটা আমি আপনাকে পাঠিয়ে দিবো। আমার কিন্তু স্যার রুমে কিন্তু আবার ধান আটকা পড়ে আছে, আবার অবরোধ যদি চলে আসে তাহলে ধানের দাম কিন্তু একবার ডাউন মারবে, আমার কঠিন বিপদ হয়ে যাবে। তো ওকে বললাম যে পাঠাতে পাঠাতে, এরম এরম করে স্যার আমাকে ছয় মাস সাত মাস আট মাস পর্যন্ত বললো আজকে পাঠাবো কালকে পাঠাবো,
ঝুলাই দিল,
একবার ঝুলাই দিল স্যার। ছয় মাস হ্যাঁ সিজন একটা বলে সামনে ইরি সিজন আসতেছে, এটা কিন্তু আমনের সময় কিন্তু এই ধানটা হয়, আর এই সময় মিনিকেট
ইরি মানে হচ্ছে যেটা শীতকালে হয় নাকি?
হ্যাঁ শীতকালে যেটা লাগাই সেটা হচ্ছে ইরি, আর শীতকালে যেটা কাটে মানে এখন যেটা লাগাচ্ছে আর কি সেটা হচ্ছে আমন। এখন আর কি পোলার ধানটা
এখন কাটবে হচ্ছে শীতকালে গিয়ে,
হ্যাঁ
মানে শীতকালে যেটা কাটবে সেটা হচ্ছে আমন, আর শীতকালে যেটা লাগাবে গরমকালে যেটা কাটবে সেটা হচ্ছে ইরি। আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা, আরেকটা জিনিস আমাকে একটু বলেন, ইরি আর আমন ধানের মধ্যে পার্থক্যটা কি? টেকসইয়ের দিক থেকে নাকি ইরি ধান কম টেকে, বা ওই সময় যে খড়টা হয় সে খড়টা নাকি কম টেকে?
হ্যাঁ ওই ইরির ধানের খড়টা আর কি কোনো কাজে ব্যবহার করা যায় না।
কেন, কারণটা কি
স্যার? জানি না স্যার, এটা আসলে ওই যে ওই সময় বৃষ্টি হয় আবহাওয়াটা গরম থাকে, খড়টা শুকানো যায় না, এটা গরু খায় না।
হ্যাঁ গরু কম খেতে চায় এবং
খায় না স্যার,
টিকতেও চায় না,
টিকতেও চায় না আর কি এই দিক থেকে আর কি। আর আমনের সব দিক থেকে একটু সুবিধা, আমরা ধান উৎপাদন একটু কম হয় কিন্তু আমনের সময় আমাদের এই যে আমাদের জীবন এই যে চিরা ধানটাও।
আমি তো এরকম শুনেছি যে মানে ধানের চেয়ে এখন খড়ের দাম বেশি, লোকজন মানে
মাঝে মাঝে হয় স্যার, এই যে বন্যা হওয়ার কারণে, বন্যা হওয়ার কারণে দেখা গেছে যে এবার আমরা খড় বিক্রি করছি মানে এতখানি করে ধানের যে খড়টা আছে এতখানি করে বোঝা থাকে, একটা করে বোঝা বিক্রি করছি স্যার ষাট টাকা আট টাকা করে,
চিন্তা করেন অবস্থা। তাহলে 12 জন গরু চাষ করবে কিভাবে, গরু পালবে কিভাবে? দুধের দাম কিন্তু নাই, দুধের দাম কিন্তু বাড়ে না, ঢাকা শহরে দুধের দাম আছে কিন্তু গ্রামাঞ্চলে দুধের দাম নাই। ভেরি ইন্টারেস্টিং, এগুলো আমি কেন জানি, কারণ এগুলো নিয়ে আমি মোটামুটি পড়াশোনা করি, হ্যাঁ এবং যে কারণেই হয়তো বা জানি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সকালবেলা একটা অনুষ্ঠান করি রাঙা সকাল মাছরাঙা টেলিভিশনে, ওইখানে আসেন অনেক সফল কৃষক আসেন, তারা বলেন এই সুখ দুঃখের কথাগুলো তারা বলেন এবং একবারে মাটির কথাগুলো উঠে আসে, তখন আমি জানতে পারি যে আসলে আর না জেনে তো প্রশ্ন করা যায় না, না জেনে তো আমি একটা মানুষের জানলাম না, একজন মানুষ ইরি চাষ করে সফল কৃষক হয়েছে বা বোরো চাষ করে বা আমন চাষ করে বা গরু থেকে হয়েছে, তো আমি যদি গরুর ব্যাপারটা না জানি আমি তাকে প্রশ্ন করব কি? সেই কারণে আমার একটু হলেও জানতে হয়, যে কারণে আপনাকে প্রশ্নটা করছিলাম। ওকে তো আপনার কি হলো ওই 1,20,000 টাকা?
তারপরে স্যার আমি চিন্তা করলাম যে হয়তো আসবে না, তার সঙ্গে আর কি খুব বন্ধুত্বসুলভ আচরণ করতে হবে, টাকাটা আমাকে উঠে নিয়ে আসতে হবে, তার সঙ্গে মিল লাগালাম, তার বাড়িতে মিষ্টি নিয়ে যাই, এই বেকার সময় আবার গাড়ি যেদিন ভাড়া থাকে না সেদিন মোটরসাইকেল কারোর কাছ থেকে নিয়ে আমি চলে যাওয়ার পরে টান মারি যাই, ওর সাথে আলাপ মানে খুব একটা ভালো আন্তরিকতা নিয়ে লাগেই, পরবর্তীতে আমি দেখা যাচ্ছি কি প্রায় 2,50,000 টাকার মতো ধান উঠে নিয়ে আসছি
ওর কাছ থেকে। 1,20,000 টাকার জায়গায় 2,50,000 টাকা,
6 মাসে আমার তো ব্যাংকের তো ব্যাংকের লোন ছিল না, ব্যাংক তো আমাকে লোন দিতে চায় না, আমি তো এনজিও থেকে টাকা, এনজিও টাকা তো সুদ তো কত বেশি।
আচ্ছা
তো ওর টাকা 6 মাস আমাকে হ্যান্ড ওভার করা লাগছে, আমার তো প্রায় কতগুলো ওর বাসায় যাতায়াত করা লাগছে, আমার তো প্রায় 1,20,000 টাকা 1,60,000 টাকা 70,000 টাকার মতো প্রায় খরচ হয়ে গেছে। আমার গাড়ি যে গেছে খালি ব্যাক করছে, গাড়ির যে ভাড়াটা 8,000 টাকা, সে 8,000 টাকা আমার দুর্নীতি করে ওখান থেকে ধানের ব্যবসা থেকে সরে আসলাম, যে এই ব্যবসাতে এত কিছু যে ব্যবসা থেকে আমি সরে যাবো,
থাকবো
যদিও বাবা খাই তাহলে গাড়ির ব্যবসাটাই ভালো, ড্রাইভার পেশাটাই সৎ আছে, নিজের টাকা দেখাই।
আচ্ছা
এটাই তখন মনে হলো আর কি যে লং ট্রিপে গেলে, তো যাই হোক স্যার ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলাম, ওইদিকে চলতেছে
ড্রাইভিং লাইসেন্স ছাড়াই একদিন ধরে ইয়াবাকে এই ব্যবসা ড্রাইভার
2000 প্রায়, আমি তো স্টুডেন্ট থাকা অবস্থায় তো গাড়ি চালাইছি।
কত থেকে কত পর্যন্ত লাইসেন্স ছাড়া চালিয়েছেন?
কিন্তু স্যার আমি তো অ্যাপ্লাই করছি 2016 সালের লাস্টের দিকে, 17 সালের লাস্টের দিকে স্যার, কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেলাম এই জানুয়ারি মাসে।
কত বছর আপনি লাইসেন্স ছাড়া চালিয়েছেন?
2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত
লাইসেন্স ছাড়া।
লাইসেন্স ছাড়া
লং ট্রিপের গাড়ি,
লং ট্রিপের গাড়ি ঢাকা কক্সবাজার চট্টগ্রাম খুলনা সিলেট যা আছে এভরিথিং
ধরতো না আপনাকে
100 টাকা।
This is the ultimate scenario of Bangladesh. Okay, এখান থেকে ফিরবো, প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি আবারও ফিরে আসছি সিক্রেটস নিয়ে।
Secrets, secrets, something beyond entertainment. Secrets, something beyond entertainment.
আমাদের কিছু কিছুদিন আগে একটা আন্দোলন হয়ে গেল, শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের আন্দোলন, এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার সেখানে সহযোগিতা করেছে, মারাত্মকভাবে সহযোগিতা করেছে। নতুন একটা আইন পাশ হতে যাচ্ছে খুব শীঘ্রই, আপনারা হয়তোবা জানেন যে যদি হত্যা প্রমাণিত হয় তবে মৃত্যুদণ্ড, এবং এছাড়াও সর্বোচ্চ 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানা রেখে আইন করা হচ্ছে। আমরা খুব আশাবাদী, আশাবাদী এই কারণে যে নতুন প্রজন্মরা খুব বেশি সোচ্চার এই বিষয়টা নিয়ে, এবং তারা এই অনিরাপদ মৃত্যু চায় না। তো সেই জায়গাটা থেকে প্লিজ সবাই সতর্ক হন। আসলে নাথিং টু সে, একটা হচ্ছে যে প্রথমত আমি আইন ভাঙব না, এটা হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে সুনাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্ব। আর একটা হচ্ছে এটা নিশ্চিত করা, এটা হচ্ছে সরকারের দায়িত্ব যে না তুমি আইন ভাঙলে পার পাবা না, দুটো জায়গায় খুব মজবুত হোক। এছাড়া আসলে কি বা বলার আছে আমার, আমি খুব অবাক হলাম যে 5 বছর লং রুটের গাড়ি, আমি মাঝে মাঝে যাই, মানে আমার বাড়িতে যাই, আমি বাইক চালাই, আমি একজন বাইক রাইডার, আমি খুব লং রুটে বাইক চালাই, 250-250 কিলোমিটার বাইক চালাই কখনো কখনো। তারপরে এত কাগজপত্র সব কিছু নিয়ে রেডি হয়ে, অনেক সময় দেখবেন যে সাংবাদিক পরিচয় দিলে বা মিডিয়া কর্মী পরিচয় দিলে কিন্তু গাড়ি আর চেক করে না, অনেক সময় পুলিশ অনেক কোঅপারেট করে, সহযোগিতা করে। আমার সেই রকম একটা পরিচয় থাকার পরেও আমি কিন্তু কখনোই এটা করি না। এবং আমার 4-5 বছরের কোথায় এক্সপিরিয়েন্স বাইক চালানোর, আমি একটা মামলাও খেয়েছি সেদিন কিছুদিন আগে, ঠিক আছে আমি অপরাধ করেছি আপনি মামলা দিন না, এটাকে রিকোয়েস্ট করিনি। যাই হোক, আপনি 5 বছর লং রুটে গাড়ি চালিয়েছেন, 100 টাকা দিয়ে মোটামুটি কল্পনা মনে হচ্ছিল,
আমি সরকারি চাকরি একটা গভর্নমেন্ট জব করবো। তারপরে আমি করলাম কি, তখন আবার ওয়েবসাইটের কাজ চলে আসলো, তো ওয়েবসাইটের স্কুলের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট .edu.bd একটা ওয়েবসাইট খোলা লাগবে। তো একজন শিক্ষকের সহযোগিতা নিয়ে বলে যে আমাদের যতগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান তুমি সবগুলো করে দাও ওয়েবসাইট।
ওকে,
হ্যাঁ স্যার ওয়েবসাইট করে দিলাম। ওয়েবসাইট করে দেওয়ার পাশাপাশি ওয়েবসাইট স্যার 7,000-8,000 টাকা।
বুঝতে পারছি না, আপনি গ্রাফিক ডিজাইনে এত ভালো কাজ জানেন, আপনি ওডেক্সে কাজ করেছেন লম্বা সময়, এবং আপনার ক্যারিয়ারের যে শিফটিংটা আমি দেখতে পাচ্ছি, আমার কাছে খুব মারাত্মক লাগছে যে এই মানুষটা, এবং আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, আপনি টেকনোলজির দিক থেকে এত বেটার, ICT সাউন্ড এত ভালো, সেই মানুষটার এত চেঞ্জ কেন? আপনি সেখানে ধানের ব্যবসাতেই বা যেতে হবে কেন, বা সেই মানুষটাকে আপনার ড্রাইভিং পেশাতেই আসতে হবে কেন? আপনি তো চাইলে ফ্রিল্যান্সিং করেও চলতে পারতেন
স্যার। আসলে ফ্রিল্যান্সিং এ তো স্যার আর তো আগানো যাচ্ছে না, এখন আর স্যার ওই রকম সুযোগটা হয় না।
সামহাও আমি যেটা বুঝতে পারছি, আপনার ব্যাটে বলে হচ্ছিল না, আপনি সেরকম পয়সা পাচ্ছিলেন না, আপনি স্যাটিসফাইড ছিলেন না যে কোনোভাবেই হোক না কেন। ওকে, তারপর
ড্রাইভিং করতেছি, ওখান থেকে টাকা আসতেছে, আবার ওয়েবসাইটের কাজ করতেছি সারা রাজ্যে, ওয়েবসাইটের কাজ, ওয়েবসাইট গুলো তৈরি করে দিলাম। তো স্যার দেখা যাচ্ছে কি, একটা করে শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আর কি কন্ট্যাক্ট করলাম আর কি 7-8,000 টাকা করে। তো এখান থেকে আর কি প্রায় মোটামুটি ভাবে 92টা প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরি করলাম।
আচ্ছা,
অনেক পরিমাণ টাকা আসলো। চিন্তা করলাম রাস্তার উপর থাকাটা নিরাপদ না, রাস্তার উপর থাকা মানে সুতার জীবন সুতার উপর রাখা।
আচ্ছা,
তো তার ফলে আমি ইয়াতে চলে আসলাম, এই ব্যবসাতে চলে আসলাম, ক্যামেরা নিলাম, ওয়েডিং ফটোগ্রাফি এবং এই ভিডিও যেটা আর কি।
চিন্তা করে দেখুন ওর ক্যারিয়ার গুলো কিভাবে দৌড়াচ্ছে একটা থেকে একটা, এবং মানে কোনোটার সাথে কিন্তু কোনোটা যায় না, মানে ঠিক আছে ধানের ব্যবসা করতে পারলাম না, ঠিক আছে এবার মরিচের ব্যবসা করি, সেটা না হয় মেনে নেওয়া যায়, ব্যবসার মধ্যেই আছি। ও ব্যবসা থেকে শিফটিং করে ড্রাইভিং এ চলে যাচ্ছে, আবার ড্রাইভিং থেকে ফটোগ্রাফিতে চলে আসতেছে, মানে এটা আনথিঙ্কেবল মনে হচ্ছে আমার কাছে।
ওকে, রাস্তার উপর ড্রাইভিং থেকে বাদ দিয়ে আর কি ভিডিও ব্যবসা শুরু করলাম। তো ভিডিও প্রজেক্টর মানে বিভিন্ন মাহফিলে আর কি প্রজেক্টর সরাসরি লাইভ দেখানো, আমাদের প্রত্যন্ত এলাকায় তো ওটা বিশাল কিছু। তো দেখা যাচ্ছে কি যে এটা কাজ করতেছিলাম, তো এই ব্যবসার উপর একজন আবার কোন নজর পড়লো।
ওকে,
একটা সাধারণ থানা প্রপারে একটা ব্যবসা থাকলে এনাম।
ওকে,
তো এটা তো আমার নিজের টাকা দেখি না ক্যামেরা, নিজের টাকা দেখি না প্রজেক্টর, একটা করে DSLR সাথে দেখলে স্যার প্রায় 1,00,000 টাকার উপরে খরচ। তারপরে একটা DV ক্যামেরা, মানে HDV ক্যামেরা একটা কিনতে গেলে প্রায় 80-90,000, 1,00,000 টাকা খরচ। তো স্যার এত কিছুর পরও যদি স্যার মানে একটা দেখা যাচ্ছে কি, এখন এই যে উপজেলা টেকনিশিয়ান যারা আর কি স্বীকৃত না, সে আর কি করলো যে ওর উপজেলার নাম ভাঙে আর কি ওই আর কি ব্যবসা শুরু করে দিল, শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্টর দিয়ে, আবার শিক্ষা প্রতিষ্ঠান গুলাকে হুমকি দিল, সে একটা জায়গায় কোন একটা ক্ষমতার বলে হুমকি দিল যে ওই ওয়েবসাইট গুলো চলবে না, আমার কিছু করা লাগবে। তো স্যার ওরা আসে, স্যার অনেকে দেখা যাচ্ছে কি অনেক শিক্ষক আছে যে 4,000 টাকা দিছে আর 4,000 টাকা পরে দিবে, তারা দেয় নেই স্যার, অনেকে দেয় নেই। আমি তো স্যার এটা পরবর্তীতে ক্যামেরা ট্যামেরা এতগুলো নেওয়া পড়ছে স্যার, প্রায় ঋণের উপর দিয়ে আর কি দেনা করছি, NGO থেকে লোন নিছি। এইভাবে আর কি কাজ চালালাম। কিন্তু ওই এমন ভাবে ব্যবসা শুরু করলো, ওর তো প্রজেক্ট তো আর কিনতে হয়নি,
আপনি টিকতে পারলেন না।
আমি স্যার কিভাবে টিকবো স্যার, আমি একটা ক্যামেরা কিনছি এক লাখ টাকা দেয়, আমি যদি ওয়েডিং এ যদি ফটোগ্রাফি পাঠাই আমি অন্তত 4,000-5,000 টাকা করে পাইতাম। ওই এখন ফ্রি এখন মানে আর কি সরকারি একটা ওই যে নির্বাচন কমিশনের যে DSLR গুলো আছে ওগুলো ফটোগ্রাফি পাঠাই দেয়, ও যদি 500 টাকা ওটাই ওর লাভ।
আচ্ছা, এই কাজটা কে করতেছে, সরকারি কোন কর্মকর্তা?
না সরকারি না স্যার, এটা তো উপজেলা টেকনিশিয়ান বা UDC আর তো কেউ তো সরকারি না, এখনো এখনো সরকার স্বীকৃতি দেয়নি তাদেরকে।
আচ্ছা, ওরা যারা ওখানে কাজ করে ওরা ওই জিনিসগুলো ব্যবহার করে,
ওই জিনিসগুলো ব্যবহার করে আর কি, তো ক্ষমতার ব্যবহার করতেছে আর কি। তো এইভাবে আর কি আমার ক্যামেরা একটা DSLR নিয়ে এত টাকা দেয়, আমি ফটোগ্রাফি কাজ করি, এডিটের কাজ করি, তো আমার যে এত কস্ট একটা দোকান ভাড়া সবকিছু মিলে, আর সে যে করে তো স্যার 1,000 টাকা যদি পায়, আমার 4,000 টাকা দেয় আমার যেখানে পোষায় না
সেখানে
1,000 টাকাটাই লাভ
লাভ।
তো এইভাবে আর কি সে যখন করলো তখন ব্যবসাতে তো স্যার মানে লাল বাতি চললো, আমি ব্যবসাতে আর টিকতে পারলাম না, না টিকে আবার ওই গাড়ির লাইনে আবার চলে গেলাম।
আচ্ছা, ঘুরে ফিরে গাড়ির লাইনে,
গাড়ির লাইনে এখন মানে কোথাও ভাতটা হোক না হোক ওটা আমার ঠিকই আমার মানে আমি স্যার মানে একটা জিনিস ভাবি যে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, অলস ভাবে বসে থাকলে মাথা শয়তানের প্রতি ঢুকে।
দ্যাটস আ ইম্পর্টেন্ট পয়েন্ট, ও কিন্তু কোন জায়গায় গিয়ে স্টে করতে পারছে না, দুই একটা জায়গায় গিয়ে দুই নাম্বারই করতেছে, বাট ও কিন্তু চেষ্টা করে যাচ্ছে নিজেকে ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু একদম বুকে যায়নি, এটা কিন্তু একটা খুব ভালো দিক ছিল। হ্যাঁ, ও চেষ্টা করতেছে, তারপর
তারপর স্যার এখান থেকে আর কি হঠাৎ করে আর কি ওই যে হিলি সীমান্ত যেটা আর কি, তো হিলি বর্ডারে একজন খুব একটা মানে ওখানকার খুব একটা নাম করা আর কি লোকের সঙ্গে পরিচিত হয়, তো উনি বললো যে তোমার তো গাড়ি আছে, গাড়ি তো মোটরসাইকেল তো ভালো ড্রাইভ করতে পারো, তো তুমি এক কাজ করো, শুধু গাড়ি শুধু প্রোটেকশন দেওয়া লাগবে, তোমাকে আমি একটা বাইক নিয়ে দিচ্ছি, তোমার বাইক আছে? না, কোথাও একটা বাইক কিনো, তো শুধু জাস্ট রাস্তাঘাট শুধু দেখে নেবে, আমার পিক আপ যাবে মানে কি কাপড়ের পিক আপ, ইন্ডিয়ান কাপড়ের ব্লাকি ব্যবসা পিক আপ যাবে, তোমাকে শুধু জাস্ট গাড়িগুলো শুধু কভার করতে হবে, সাইড রোড গুলো শুধু তোমাকে শুধু মারতে হবে, তোমার একটা গাড়ি যদি রংপুর ঠিক মতো ভাবে পৌঁছে যায় তোমার সঙ্গে সঙ্গে 4,000 টাকা দেওয়া হবে।
ওকে,
তো চিন্তা করলাম সারাদিনে যদি আমার দুইটা যদি টিপ যায় 4 দিনে আমার 8,000 টাকা ইনকাম, 7 দিনে যদি দুইটা টিপ হয় তাহলে আমার 8,000 টাকা ইনকাম, আমার তাহলে গাড়িতে আমার থাক রিক্স, যখন গাড়ি যখন ড্রাইভিং করতেছে তাহলে মোটরসাইকেল ড্রাইভিং ট্রাই করে দেখি।
ওকে,
এই ব্যবসাতে যখন গেলাম স্যার তখন মানে ইন্ডিয়ারও লোক পরিচিত হলো, বাংলাদেশের লোক মানে কারা রংপুরের কারা কাপড় কিনে বেঁচে তো করে,
এই ড্রাইভিং এর আপনার হচ্ছে হলো 4,000 টাকা করে পেতেন, তাই তো?
শুধু একটা টিপ, শুধু
একটা টিপ হতে
পুরো টাকাটা আমার, মোটরসাইকেল তেল টেল সবকিছু ওনার।
আচ্ছা, কোথা থেকে কোথায় টিপটা মারতে হবে?
হিলি থেকে কাপড়টা নিয়ে যেতে হবে রংপুরে।
রংপুরে এটা কি মানে যেটা কাপড়টা নিয়ে যাবেন সেটা কি বৈধ কাপড় না অবৈধ কাপড়?
এটা তো সব অবৈধ কাপড়, ফুলফিল অবৈধ,
ফুলফিল অবৈধ মানে ইন্ডিয়ান কাপড়,
ইন্ডিয়ান কাপড়টা।
আচ্ছা, এটা আপনি তার মানে এক ধরনের আপনার বলে স্মাগলিং করতেছেন?
জি স্যার।
ওকে, সো এখানে এই জন্য পয়সা
হবে। আমি বলি স্যার যে পাখি জামাটা আছে,
হ্যাঁ
পাখি জামাটা ওখানে ইন্ডিয়াতে বাংলা টাকা দিয়ে কিনলে ওখানে মানে যে টাকার তো একটা দুটো বাড়িতে হচ্ছেই, মানি লন্ডারিং তো ওখানে একটা হয়ে যাচ্ছে।
জি,
তো ইন্ডিয়াতে আমরা পাখি জামা কিনি 700 টাকা, ঢাকার বুকে সেই জামাটার দাম 4,000 টাকা, ওই জামাটা তাহলে বুঝতে তো পারতেছেন স্যার?
রাইট, বুঝতে পেরেছি। ওকে, তো কি হলো, শুরু করলেন?
তো এটা শুরু করলাম আর কি, ওদের শুধু ট্যাকেল দিতাম, তো গাড়ি একটা নিয়ে যেতাম 4,000 টাকা,
বাইক ঠিক সব ওনারা দিয়ে দিত।
হ্যাঁ, ওনারা দিয়ে দিত।
পুলিশ ধরতো না?
পুলিশ স্যার ওই যে সাইডে আমাদের প্রোটেকশন দিয়ে দিচ্ছে।
আচ্ছা,
আর পুলিশের ব্যাপারটা স্যার একটু টপ সিক্রেটই থাক।
আচ্ছা, এরকম কোন ডাক্তার আছেন? ঠিক আছে, ফাইন।
তো পুলিশে আমরা আর কি কভার করে একটা হয়ে যেত আর কি, ওটা উনি সামাল দিতেন,
মানে যিনি মালিক উনি সামাল দিতেন,
উনি সবকিছু সামাল দিতেন, শুধু একটু বিজি বিকে একটু দেখে শুনে একটু রাখতে হতো।
আচ্ছা,
তো আমরা আর কি ওইভাবে আর কি ইয়া করলাম, করতে করতে ইন্ডিয়ার লোক পরিচিত হলো, বাংলাদেশের লোক যারা আর কি কাপড় গুলা কিনে এরা পরিচিত হলো, পরে কি করলাম নিজেই আমি শুরু করলাম
বিজনেস।
জি,
মানুষেরটা দরকারটা কি, আমি নিজে
দরকারটা কি? তো কাপড় ব্যবসা যখন করতেছি দেখাচ্ছে আমি 1,00,000 টাকা ইনভেস্ট করলে আমার সব চারের পাশে দিয়ে থেকে আমার 10-15,000 টাকা লাভ টিকে,
1,00,000 টাকায়।
1,00,000 টাকায়।
ওকে,
তা দেখাচ্ছে যে আবার ওই ওই পার্টিগুলো বলতেছে একটু ফ্যান্সি ডিল নেন, মানে ডালের ব্যবসা শুরু,
মানে সাথে আরো কিছু নেন, ডালগুলো নেন, এগুলো
নেন, কিছু লোক আছে নাকি, পার্টি আছে নাকি, ইয়া করতে হবে নাকি? আমি বললাম দালাল হিসেবে নেওয়ার সাথে দালাল হিসেবে প্রথমে শুরু করলাম।
আচ্ছা,
দালাল হিসেবে ফ্যান্সি ডিল,
মানে মাঝখানে আপনি থাকতেন, থেকে অন্য কাউরে বিয়ে করে দিতেন?
হ্যাঁ, নেগোশিয়েট করে দিতাম, যে 1,000 100 পিস ডালের বোতলের দাম 25,000 টাকা বা 30,000 টাকা, ওখানে তো দাম তো অনেক কম, অরিজিনালটা তো আবার ওখান থেকে যেটা আসে সেটাই আবার ভাঙে, একটা বোতল ভাঙে তিনটা বোতল হয়।
আচ্ছা,
ঠিক আছে,
তাও ভালো, আমি বলবো যে বাঙালি ভেজাল খাচ্ছে কিছুদিন টিকতে পারবে যারা খাচ্ছে, তো উপকারী করতেছেন আপনারা, কিছু কিছু জায়গায় ভেজাল কিন্তু ভালো। হ্যাঁ, মানে বিষের মধ্যে ভেজাল দিলে এটা খারাপ না, কারণ এই বিষকে কেউ আত্মহত্যা করবে, ভেজাল দেওয়ার কারণে সে বেঁচে গেল, তো কিছু কিছু জায়গায় কিন্তু ভেজালটা ভালো।
পানি খাওয়াচ্ছে স্যার, পানি আর টাইগার তো স্পিড,
ওইটা মিক্স করে সঙ্গে
এক বোতল ফেন্সিডিল, আর মানে এক বোতল ফেন্সিডিলকে তিন বোতল বানাচ্ছে টাইগার দিয়ে,
এটা আপনারাই করেন?
হ্যাঁ, ওখান থেকে এটা একটা পার্টি আছে,
মানে এই মিক্সিং করার একটা আলাদা পার্টি আছে।
মিক্সিং করাটাও সিস্টেমটা জানি স্যার পুরোপুরি।
কিরকম?
স্যার এই যে বোতলের শিপিটা খোলার সময় যে কটকট শব্দ হয় না,
হ্যাঁ,
এই যে চিরুনি আছে না,
হ্যাঁ,
চিরুনির যে প্লাস্টিক গুলো আছে এটা কিন্তু দেখতে কিন্তু সমান লেভেলের।
হ্যাঁ,
এটা একটু দিয়ে ওই যে হটগান আছে যে মোবাইল সার্ভিসিং করার সময় যেটা খোলে, ওটা একটু লাগিয়ে দিলে কিন্তু ওটা কটকট শব্দটা হয়ে যায়।
ও, তার মানে আলটিমেটলি যখন পরবর্তীতে খুলবে তখন কটকট শব্দ
হবে, মনে করো যে অরিজিনাল
হাঁটাপাটি
স্থানীয় ভাষায়। ওরা কিন্তু মানে ওই যে হাফ প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে পিছনে কিন্তু বস্তা নিয়ে রাত্রে বেলা সারা রাত ধরে হাঁটে ওই রংপুরে পৌঁছে যায়।
ইন্ডিয়াতে হাঁটে?
ইন্ডিয়ার থেকে হাঁটা শুরু করে একবারে।
ওরা কি ইন্ডিয়ান না বাঙালি?
না, আমাদের স্থানীয় লোক আর কি।
ওরা ইন্ডিয়ার ভিতরে গিয়ে এই জিনিসটা করে?
হ্যাঁ, সীমান্তের লোক আর কি।
আচ্ছা,
ওরা থেকে নিয়ে আসে এবার সরাসরি একবার রংপুর অথবা সাইডে কোথাও পৌঁছে দেওয়া। রাতের
মধ্যে ওরা হাঁটে?
হ্যাঁ,
মানে
9টা থেকে 10টার পরে হাঁটে, এত জোরে জোরে হাঁটে, ভোর হওয়ার আগে আবার পৌঁছে যায়।
এই রাতে ওরা ধরা পড়ে না নিশ্চয়ই? এগুলো সিটিং মিটিং করা থাকে,
এগুলো সিলিং করে আছে। তখন তো আমার তো মনে করেন যে মাত্র কয়েকটা টিপ মারে আমি একটা তো অ্যাপাসে আর টিআর নেওয়া আমার পক্ষে কোন ব্যাপার না। মানে টাকা, টাকা কি, টাকার মধ্যে আমি তো শুয়ে থাকার লোক।
যে লোক টাকার পেছনে দৌড়াচ্ছিল শেষ পর্যন্ত টাকার জন্য সে কোথায় যাচ্ছে, এগুলো খেয়াল করবেন। এবং আমরা একটা মানে মারাত্মক একটা কথা আছে যে নেসেসিটি নোজ নো ল, আমি সবসময় বলি প্রয়োজন কোনো আইন মানে না। প্রয়োজন, আমার প্রয়োজন যখন এমন হবে, এত তীব্র হবে, ক্ষুধা যখন পেটের মধ্যে থাকবে, ওই খাবারটা কোথা থেকে আসছে ওই সম্পর্কে আমার কোনো জ্ঞান থাকবে না। সব মানুষই আসলে এথিক্যাল হতে পারে না এবং সেটা এক্সপেক্টেড করাটাও কাম্য না। সব মানুষই যদি ঋষিমুনি হতো তাহলে হয়তো রাষ্ট্রের প্রয়োজনই হতো না, কারণ রাষ্ট্র মানেই তো আইন, রাষ্ট্র মানেই তো সামাজিকতা, রাষ্ট্র মানেই তো নিয়ম কানুন, রাষ্ট্র মানেই তো ন্যায় অন্যায়, রাষ্ট্র মানেই তো ফাঁসি হবে, রাষ্ট্র মানেই তো মানে মানতে হবে অথবা তোমার খবর আছে। তো এই বিষয়গুলোর প্রয়োজন হয়েছে এই কারণেই যে সব মানুষ আসলে ঋষিমুনি হবে না, সব মানুষ আসলে এথিক্যাল হবে না, সব মানুষ আসলে মূল্যবোধে বেঁচে থাকবে না। এবং যদি সব মানুষই মূল্যবোধ সম্পন্ন হতো তাহলে পৃথিবীটা হয়তো অন্যরকম হতো। এটা হবে না, এবং হবে না বলেই এত কিছু নিয়ম কানুনের প্রয়োজন হয়। এবং তবে এটা ঠিক যে প্রত্যেকটা মানুষের মধ্যেই মূল্যবোধটা সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন। কেউ সেটা লাইফ টাইম এক্সারসাইজ করার সুযোগ পায়, কেউ সেটা পায় না, কেউ সেটা টাচই পায় না, কেউ সেটা কখনো খুঁজেই না, ইন্টারেস্টই ফিল করে না। যাই হোক, যে জায়গাটায় আমি ছিলাম যে আপনি যখন ফিল করলেন যে না, ফেন্সিলটা আমার থার্ড পার্টি হয়ে কাজ করার দরকার নাই, মানে মাঝখানের মিডিয়া হয়ে কাজ করার দরকার নাই, আপনি নিজেই এটার ব্যবসা করবেন।
শুধু ফেন্সিল না স্যার, প্যান্থোজোসিম একটা ইনজেকশন আছে, প্যান্থোজোসিম টিআইবি লাল টুপি একটা ইনজেকশন আছে, তারপরে কটগাট সুতা আছে, ভ্যানিশিং সুতা যেটা আর কি অপারেশনের জন্য লাগে। কাটে গেছে ওটা সেলাই দিছে বা সিজারের সময় যে একটা সেলাই দেয় সুতাটা অটোমেটিক ভাবে ভ্যানিশ হয়ে যায়। ওই সুতাটার দাম ইন্ডিয়াতে দেখা যাচ্ছে যে এই স্যার ওই যে স্যার বলি একটু কথা শুনতে খারাপ লাগবে, কন্ডোমের যে প্যাকেট আছে না, কত সময় একটা প্যাকেটের দাম ইন্ডিয়াতে দাম ওটার দাম 3.5-4,000 টাকা, বাংলাদেশের দাম 20,000 টাকা।
অতটুকু সুতা?
জি স্যার,
অতটুকু সুতার দাম বাংলাদেশের দাম 20,000 টাকা।
ডাক্তার লেভেল অথবা নার্স লেভেল আছে তারা কিন্তু সকলে জানে কিন্তু এটা।
তো ওইটাও আপনি এক্সপোর্ট করতেন?
মানে ওইটা কখন করতেন স্যার?
ইম্পোর্ট করতেন? হ্যাঁ
হ্যাঁ, ওইটা মানে স্যার ওটা কিন্তু খুব রিস্কি।
আমি একটু শুনি, ধারাবাহিক ভাবে শুনি, আপনি স্টেপ বাই স্টেপ একটু জান, আমি ইন্টারেস্টিং বিষয়গুলো যদি রিভিল করতে চাচ্ছি এই কারণে যাতে করে যারা ভিকটিম হচ্ছেন তারা যাতে সতর্ক হয়। হ্যাঁ, কিভাবে কিভাবে আপনি এটার মধ্যে ইনভলভ হলেন?
সিন্ডিকেট অনেক বড় হয়ে গেল।
হ্যাঁ,
দেখা যাচ্ছে যে রংপুর অথবা ঠাকুরগাঁও
কোথায় আপনি জিনিসটা রিসিভ করতেন? কোথায় ফেন্সিডিলটা?
এটা
বাংলাদেশের
সীমান্তেই, একবার সীমান্তেই সঙ্গেই একবার
আশেপাশে লোকজন ছিল না? আইন
করে
ওইখানে শুধু আপনি না, আরো অনেকেই ছিল,
সকলেই ব্যবসা করে।
হাট বাজার বসে যেত নাকি?
হাট বাজার বসবে কিনা স্যার?
রাতের বেলা অন্ধকারে?
রাতের বেলা অন্ধকারে, অন্ধকারে সবকিছু, মানে ওখানে তো কোন তার কাটা দেওয়া আছে নেই। ওখানে এমন একটা, আমি এক স্থানটার একবার গ্রামটার নাম উল্লেখ করে বলি, এটা যারা অনেকেই যায় এখন ঢাকা থেকে অনেকে মার্কেট করতে যায়। গ্রামটার নাম হচ্ছে হাড়িপুকুর, হিলি 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 সীমান্তে।
আচ্ছা,
হাড়িপুকুর গ্রামটা এমন একটা জায়গার মধ্যে পড়ছে, একটা মসজিদ, মসজিদের সঙ্গে যে দেওয়ালটা একটা মাত্র দেওয়াল, তার এই পাশে একটা মন্দির, আবার মসজিদের অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে, অর্ধেক পড়ছে বাংলাদেশে, মন্দিরের অর্ধেক পড়ছে ইন্ডিয়াতে, অর্ধেক পড়ছে বাংলাদেশে।
ফার্স্ট অফ অল প্রিয় শ্রোতা, আই রেসপেক্ট অল দ্য পিপলস অফ হাড়িপুকুর যারা গ্রামে বসবাস করছেন। আমরা এটা ইনভেস্টিগেট করিনি, উনি উনার মতো করে বলছেন, সুতরাং এটা সত্য কি মিথ্যা আমরা জানি না, বাট সেই জায়গাটা থেকে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, উনি উনার লাইফের ঘটনাগুলো বলছেন এখানে। হ্যাঁ
স্যার, হিলি আপনি দিনাজপুরে যে কাউকে বলতে পারেন, প্রায় অনেকেই জানে কিন্তু এই ব্যাপারটা।
আচ্ছা,
বন্ধকে
যারা আপনাদের ইম্পোর্ট এক্সপোর্ট করাটা খুব ইজি হয়ে যায়। আচ্ছা,
তো ওখান থেকে আসে পরে অনেক লাইন টাইন আর কি, লাইন করা থাকে, তো এভাবে আর কি কাজ করলাম। তো জাস্ট মাঝখানে দুটা মামলাও খেলাম।
প্রথম মামলাটা কি হলো?
প্রথম মামলাটা হলো স্যার টিআইবি, মানে আমাকে তো স্যার কখনো স্পটে পায় না, আমার লোক তো চলে যায়। তো ঠিক স্যার, এটা আর কি, ওই যে গাড়িতে এখন আমার হাঁটা পাটিরা আমাকে ফোন দিছে যে আমার তো বিড়ি লাগবে, তো বিড়ি নিয়ে অমুক জায়গা অমুক সময়, মানে এটা কিন্তু টাইম কিন্তু অ্যাডজাস্ট করা।
বিড়িটা আপনারা বলতেন ফেন্সিডিল কে?
না না, বিড়ি স্যার, সিগারেট স্যার।
আচ্ছা, সিগারেটটা আপনারা ইয়ে করতেন?
না, পাবলিক খায় না,
আমি খাই নরমাল খাওয়া। ঠিক আছে,
তো ওরা তো সিগারেট খাবে, তো আমাকে সিগারেট এনে দাও, আমরা 16 জন আছে, সিগারেট 3-4 প্যাকেট নিয়ে এসে রাখতো, সিগারেট খাওয়া লাগবে, মানে ওরা হাঁটতেছে, ওদের তো একটা ক্লান্তি আছে, অমুক সময় অমুক জায়গা ওই সময়। তো ওই সময় হয়েছে কি স্যার, যে যাই হোক, খুব একজন বড় মাপের আর কি লিডার, তিনি আর কি আমাকে ধরছে যে এই লাইনটা যদি তোর যদি ক্লিয়ার লাগে তাহলে আমাকে একটা ঘোড়া দেওয়া লাগবে।
ঘোড়া বলতে?
ঘোড়া বলতে স্যার ওখানকার স্থানীয় ভাষায় ঘোড়া, ঘোড়া বলতে বোঝায় স্যার একটা মেশিন।
মেশিন বলতে?
মেশিন স্যার রিভলভার।
পিস্তল দিতে হবে তাকে?
হ্যাঁ স্যার।
সেটা আপনি পাবেন কোথায়?
স্যার অ্যাভেলেবল স্যার ইন্টারভিউ ওই সমস্ত জায়গাতে।
ওকে,
এটা স্যার 9mm বা
9mm অ্যাভেলেবল?
9mm গুলো স্যার একটু, মানে আমার তো সিন্ডিকেট এমন হয়ে গেছে, আমার তো প্রায় লাখ লাখ টাকার ব্যবসা চলে।
আচ্ছা, আমি তো উনি বলছিল যে আপনি আপনি একটা পিস্তল কিনে তাকে দিবেন।
হ্যাঁ, তাহলে আমার ওই লাইনটা আমার ক্লিয়ার।
দাম কত ওটার
স্যার? ওখানে পড়ছিল 14,000। মানবতার দিক থেকে বলি যে আসলে এই জিনিসটা আসলে সকলের জানা দরকার যে কিভাবে কি হয়, তাহলে হয়তো এখান থেকে আমরা অনেকে সরে আসতে পারবো। তো দেখা যাচ্ছে যে ওইটা আমি ওনাকে দিতে যাব, তো মানে গুলি টুলি মানে যেটা আর কি বিসি বলা হয়, গুলিকে বলা
হয় বিসি,
তো বিসি আর কি দেই নাই, তো ওটা আর কি আছে পিছনে, সেদিন কি ওটা ডেলিভারি দিব ওনাকে, গিফট আর কি একটা চাচ্ছে, খুবই আর কি খুবই বড় মাপের নেতা। ঠিক আছে, তো উনি যখন নিজের মুখ থেকে এই কথাটা বলছেন, ছোট ভাই তোমাকে তো খুব ভালো লাগে, যাই হোক ভাই আমার একটা দরকার খুবই, এটা নিয়ে আসি দিও ভাই, তোমার রাস্তা রাত কেউ কখনো তোমার উপর চোখ তুলবে না। ঠিক আছে, আমি ওটা নিয়ে যাচ্ছি রাত্রের মধ্যে, এখন বলছে যে অমুক জায়গায় অমুক সময় থাকিস, তা আমি দেখাচ্ছি আধা ঘন্টা আগে পৌঁছে গেছি।
আচ্ছা,
হ্যাঁ নিজস্ব বাইকটাই, সমস্যা নেই, যা ওই যে 3/4 প্যান্ট পরে আসি, আর পিছনে আবার ওই যে জাঙ্গিয়ার মতো সিস্টেম করে নিয়ে ওখানে পকেট আছে, ওখানে আবার ওটা রাখছি, তো পকেট মোবাইল টোবাইল আছে, এখন শুয়ে এখন গেম খেলতেছি, মোটরসাইকেল ডাবল স্ট্যান্ড করে দিয়ে শুয়ে গেম খেলতেছি। তো 2-3 ছেলে চলে গেল আর কি, যেখানে থাকতে বলছে ওটা কিন্তু ফাঁকা জায়গা, আবার দেখি কিছুক্ষণ পর ওরা 7-8 জন মানে মুখ চোখ বাঁধে চলে আসছে। বাঁধে চলে আসার পর বলে এই গাড়ির থেকে নাম, গাড়িটা দি, নেন ভাই, রাখতে পারলে নেন, কই মোবাইলটা দে। আচ্ছা ভাই, যে মোবাইলটা পিছনে আছে, তো বলে যখন মেশিনটা বাইর করছি, আবার পুলিশের লোক স্বাস্থ্য মস্ত দেখতেছেন তো স্যার, দৌড়। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ইন্ডিয়ার ব্যবসাটা আসলে এরকম আর কি, আর ওরা যারা আবার ইয়া নিয়ে যায়, ফেসিলিটিস নিয়ে যায়, তাদেরকে যদি বলে যে 10-15 পুলিশ যদি মনে করে যে ওদেরকে আমি আটক দিব, পারবে না।
কারণটা কি?
কারণটা স্যার ওদের কাছে
অস্ত্র থাকে,
অস্ত্র তো অস্ত্রই, ককটেল ডক্টর এগুলো থাকে।
আমি এরকম একটা অনুসন্ধানী প্রতিবেদন দেখেছিলাম, আমি টেলিভিশন চ্যানেলের নামটা মনে করতে পারছি না, যে ওনারা একটা ভিডিও করেছিল, যে ভিডিও করতে গিয়েও প্রায় প্রাণহানির মতো অবস্থা, একটা বাইক, বাইকের পেছন থেকে অস্ত্র বের করে ফেলেছে।
আমরা তো রাস্তা কভার, যারা আমরা তো মালিক, মানে ওই লাইনের আবার এমডি আমরা।
আচ্ছা,
ঠিক আছে, ওখানে আবার এমডি উচ্চারণ করা হয়, তো এটা হচ্ছে এমডি, তো ওই লাইনের তো আমরা তো এমডি। ঠিক আছে, আমার নামটা মোটামুটি হবে আর কি, খুবই একটা ভালো পজিশনে চলে গেল, মানে নামটা মাদক সাম্রাজ্যের দিক দিয়ে। সময় এটা কি হলো, ধীরে ধীরে আমার পরিবারে জানাজানি হলো।
ঠিক আছে, আমি এখান থেকে ফিরবো, যেহেতু বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট একটা বিরতি নেব। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি পুরোপুরি আপনারা এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেলে এসে শুনতে পারেন, ডাউনলোড করতে পারেন, এবং একই সাথে যে কথাটা বারবার বলি, আমাদের সমস্ত অনুষ্ঠান, বিশেষ করে জীবন গল্প এবং সিক্রেটস, এই দুটো অনুষ্ঠানের প্রত্যেকটা এপিসোড আমাদের ঢাকা এফএম ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন, তাহলে যে লাভটি হবে, আমরা যখনই আমাদের কন্টেন্ট এই চ্যানেলে আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনি আপনার সেলফোনের মাধ্যমে সেটা জানতে পারবেন, এবং আপনি আপনার সময় মতো, অনেকেই সময় হয় না রাতের বেলা 11টার সময়, কিন্তু অনেকেই শুনতে শুনতে ঘুমিয়ে যান, শেষ পর্যন্ত কি হয়েছে জানেন না, তো তাদের সবার জন্য বলছি, আপনি যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করেন, তাহলে আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনি এখান থেকে আমাদের পুরো অনুষ্ঠানটি শুনতে পারবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি www.youtube.com/dfm904। চ্যানেলটি আছে ঢাকা এফএম 90.4 নামে, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি।
সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, সিক্রেটস, something beyond entertainment.
Welcome back once again. আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আজকে সিক্রেটস এর 35তম পর্ব। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং ঢাকা FM 94 এ প্রতি রবিবার এই অনুষ্ঠানটি প্রচার করা হয়। এছাড়া প্রতি বুধবার জীবন গল্প প্রচারিত হয়। এছাড়া মাইক্রোফোন টেস্টিং 1024 নামে একটি অনুষ্ঠান আমি করছি, সেটি হচ্ছে রেডিও আম্বার 102.4 এবং সেটা প্রচারিত হয় প্রতি শনিবার রাত 10টায়। প্রিয় শ্রোতা, আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের গেস্ট যিনি আজকে রয়েছেন মানিক তার কাছে। মানিক, কত টাকার করে নিয়ে আসতেন আপনি ওইখানে?
দেখাচ্ছে স্যার 5,000 যদি বোতল যায় তাহলে ওই সময় তো দাম কম ছিল।
আচ্ছা,
ওই সময় দেখাচ্ছে যে 28,000 টাকা করে, 1.5 লাখ টাকার।
28,000 টাকা কি?
28,000 টাকা সব।
তার মানে একটা হচ্ছে হলো আপনার 280 টাকা। আমি পুরো প্রসেসটা জানতে চাচ্ছি। একটা হচ্ছে যে আপনি 5,000 বোতল কিনলেন, এই 5,000 বোতল আপনার কাছে আসতো কিভাবে? বস্তা করে?
হ্যাঁ, বস্তা করে। এবার ওখান থেকে প্যাকেটিং সিস্টেম আকারে বস্তাতে আর কি সুন্দর হবে আর কি।
এটা নিয়ে আপনি কোথায় রাখতেন?
ওইটা নিয়ে মানে ওখানে আশেপাশের বাড়িতেই, প্রতিটা বাড়িতে আর কি সিস্টেম করা আছে।
ওদের বাড়ির মধ্যে সিস্টেম করা আছে, ওখানে কোথায় লুকালে যাতে লোকজন দেখতে না পারে, মানে মোটামুটি বাচ্চা কাচ্চা থেকে সবাই এটার সাথে,
সবাই এটার সঙ্গে জড়িত।
আজকে কিন্তু ভয়াবহ রকমের একটা এপিসোড। আমি প্রথম দিকে আজ করতে পারিনি যে এপিসোডটা এত মানে সিরিয়াস একটা এপিসোড হবে। সো ঠিক আছে, তো বাচ্চা কাচ্চা মানে মোটামুটি পুরো কালচারটাই হয়ে গেছে এরকম, যেটাকে যেভাবে হোক ওইটার সাথে ওদের জীবন জীবিকা সবকিছু। তো আপনি সেভ করলেন এবং আপনি ডেলিভারিটা দিতেন কিভাবে?
আমার এই যে পার্টি আছে,
আপনাকে পুরো পাইকারি নিয়ে যেত নাকি খুচরা নিত আপনার কাছ থেকে?
আমার কাছ থেকে পাইকারি নিত।
কিরকম
মানে?
এরা হচ্ছে বাংলাদেশের ভেতরের পার্টি,
আমাকে হেল্প করলো তাকে আমি দিয়ে দিলাম 5,000 টাকা, 7,000 টাকা, 10,000 টাকা। ওটা আবার হাজার হিসেবে সিস্টেম হিসেবে রাখা লাগে, 500 টাকা করে হাজার মানে ভাড়া আর কি।
যতদিন থাকবে ভাড়া হিসেবে
দেওয়া লাগে, দিন গেলে 500 টাকা। লাইন ক্লিয়ার হচ্ছে কবে, লাইন ক্লিয়ার কবে পাবো?
আচ্ছা আচ্ছা,
লাইন ক্লিয়ারের অনেক ব্যবসা করা আছে। এটা স্যার এটা অনেক একটা গভীর চলাচ্ছে, এটা আমি না যাই
না, আমি তো জানতেই চাই আপনার কাছে, কারণ
বলা যাবে না। এটা বললে আমার সমস্যা হতে পারে।
কেন আপনার সমস্যা হবে? কারণ
স্যার অনেক প্রশাসনিক ব্যাপার।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রশাসনিক ব্যাপারটা আমি অ্যাভয়েড করি। ওকে, আমি যেটা জানতে চাচ্ছি লাইন ক্লিয়ার মানে হচ্ছে আপনি বুঝতে পারছি যে আপনি হয়তো এমন একটা জায়গা থেকে খবরটা চাচ্ছেন যেটা আপনাকে অনেকখানি সিকিউরিটি দিবে যে না আপনি বা রাস্তায় নামলে কোনো সমস্যা হবে না। তার মানে এটার সাথে অনেক বড় একটা চেন ইনভলভ,
বড় একটা চেন ইনভলভ।
ওকে, তারপরে আপনি কি করেন? এটা আপনি
আমার যে কর্মচারী আছে তাদেরকে দিয়ে আমি সরাসরি রংপুরে
খরচ পার বোতলে। ওই যে আপনি ওই স্পিড আর হচ্ছে আপনি
চিরুনি টিরুনি এগুলো দিয়ে,
এগুলো দিয়ে এগুলো মিশান, তার মানে এগুলো কোথায়? এগুলো কি রাতের আধারে বাড়ির মধ্যে লোকজন করে?
এগুলো তো স্যার একটা মানে সাইটে আর কি, অনেক মাঠের মধ্যে বা এমনিতে সাইডে যে ডিপ টিউবওয়েল বা হ্যান্ত্যান এই জাতীয় জিনিসগুলো থাকে লোকাল হয় একবারে নিরিবিলি, সেখানে এগুলো তৈরি হয়।
এরা বসে বসে এই জিনিসগুলো,
এটা বর্ডার থেকে মনে করেন 20-30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে, মানে যেখানে কেউ কোনো সন্দেহ করতে পারে না,
এরা বসে বসে এগুলো বানায়।
হ্যাঁ,
কারা বানায়? কর্মী কারা? এরা বাচ্চা কাচ্চারা করে এইসব কাজ? ছোট ছোট বাচ্চা কাচ্চারা,
ছোট ছোট বাচ্চা কাচ্চারা মানে কি যারা আর কি এক্সপার্ট, দেখা যাচ্ছে সহজে সাধারণ এক্সপার্ট হাঁকা হাত না হলে এটা করতে পারবে নাকি?
আচ্ছা, ওরা নিজেরাও খায়?
এই ফেন্সিলিল কেউ খায় না বললাম না, যে আমাদের বর্ডার এলাকায় গেলে মদ খাওয়া দেখো,
ওই মদ খায় কিন্তু ফেন্সিলিল খায় না,
ফেন্সিলিল খায় না।
আচ্ছা ওকে, তো এরা আপনাকে ওই আপনি তাহলে একটা থেকে তিনটা বানালেন, বানিয়ে আপনি 3,000 কিনে 5,000 করলেন, পরে ভেজাল এখান থেকে শুরু হলো,
ভেজাল এখান থেকে শুরু।
আচ্ছা, তো এরপর থেকে হচ্ছে হলো আপনি বিক্রি করলেন হলো 45,000 টাকা বা 48,000 টাকা যেটা বিক্রি করতে পারেন করে দিলেন। করার পরে তাহলে কি দাঁড়ালো? এটা এরা নিয়ে গিয়ে আবার কি করে? এরা কি খুচরা বিক্রি করে না এরাও পাইকারি হ্যান হাত বোতল করে?
ওনারা আবার দেখাচ্ছে যে ওখানে তো বিল করতে পারো না, কাউকে 50 পিস, কাউকে 100 পিস, কাউকে 200 পিস,
ওইখান থেকে হচ্ছে খুচরা খুচরা করে শেষ পর্যন্ত। এটা দাম দাঁড়ায় কত করে?
দাম দাঁড়ায় স্যার
600 টাকা 700 টাকা এরকম একটা দাম দাঁড়ায়।
আচ্ছা, অরিজিনাল না
কিন্তু এটা এবার অরিজিনাল ভাবে জানে যে এটাই হচ্ছে পিওর একদম।
এটা খাই তো যারা যেভাবে মাতলাম করে যেভাবে জিমায়। আর ফেন্সিলিল খায় কি স্যার? ফেন্সিলিল খায় তো আসলে আমি বুঝি না স্যার, এটা আসলে বাংলাদেশের মানে যে নেশা করার নেশার দিক থেকে ফেন্সিলিল আর গাঁজা বাবা এই তিনটা জিনিসের স্যার আমি কথা বলে আমি কিছু বুঝলাম না, আমি নিজেও প্রতিটা এক্সপিরিয়েন্স করে দেখছি। গাঁজা খেলে স্যার মানে শরীরটা স্যার ভূমিকম্পের মতো দোলায়, লাভটা কি হলো এটা খায়? নিজেকে সোসর মনে হয়।
আচ্ছা,
নিজে কিছু না করলেও যদি আপনি একটা যদি গাঁজা খান স্যার, আপনি কোনো কিছু করেন না জীবনে, আপনি যদি গাঁজা খান আপনাকে নিজেকে মনে হবে আমি একটা সোর।
আচ্ছা,
লাভটা কি হলো?
ওকে,
আর ফেন্সিটিল খেলে যে মানে মুরগি যে একটা মানে মুরগির
মুরগি ওষুধ ধরে না, রানী ক্ষেত্র হলে যেরকম,
হ্যাঁ হ্যাঁ, এই যে ঝিমাতে থাকে ঝিমাতে থাকে, লাভটা কি এটা খায়?
আচ্ছা,
আমি সবার কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনার তো এখান থেকে তো অনেক লাখ লাখ দর্শক শোনে।
না, আমার তো জীবনই এমনিতেই আসে, কারণ আমি রাতের বেলা চার ঘন্টা তিন ঘন্টা ঘুমাই কখনো কখনো, আমি রেগুলার ঘুমাইতে পারি না।
না স্যার,
আমি তো জীবন থেকে বেরোতে চাই, বিকজ আমার ঘুম হয় না, ঘুমাই বলতে আমি ঘুমোতে পারি না, বিকজ আমার প্রচুর কাজ করতে হয়। ভোর পাঁচটার সময় উঠে তার দশটা এগারোটা বারোটা পর্যন্ত জেগে থাকতে হয়, আমার কোনোদিন রাত তিন ঘন্টা চার ঘন্টা, আমার এমনিতে টেবিলে ডেস্কে বসলে আমার জীবনই চলে আসে। আই ওয়ান্ট টু রিমুভ দ্যাট জীবনী।
আর এই যে ফেন্সিল খেয়ে যারা গাড়ি চালায় তাহলে তাদের কি জীবনটা ছাত্ররা যে আন্দোলন করে স্যার কম জন্য না স্যার, আমি অ্যাভেলেবল দেখছি যে প্রায় অনেক ড্রাইভার আছে ফেন্সিল খেয়ে উঠে গাড়ি চালাচ্ছে, তো ফেন্সিল খেলতে এমনিতে তো ঘুমে তো
ফেন্সিল তো মদ খেয়ে গাড়ি চালাচ্ছে অনেকে,
মদ, হ্যাঁ মদ খেয়ে মদের দিক দিয়ে অনেকে আছে।
আপনি ফেন্সিলের কথা বললেন, গাঁজার কথা বললেন, আর ইয়াবার কথা কি বলতে যাচ্ছেন?
হ্যাঁ, এই যে ইয়াবার স্যার, ইয়াবা খেলে স্যার এই যে ঘুম হয় না হয় না স্যার, এই যে শরীরটা একটা টান টান ভাব চলে আসে, হাত পায়ের মধ্যে রগের মধ্যে, যখন এটা যখন একসঙ্গে যখন শেষ হয়ে যায়, এটা খেলে যতক্ষণ সিগারেট খাবো ততক্ষণ ভালো আছে, তার সিগারেটটা বাদ আমার সমস্যা শুরু।
রাইট,
প্রায় চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ওই সমস্যাটা কাটার পর তারপরে একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে।
ও কিন্তু ওর এলাকায় কিন্তু মাদক সম্রাট হিসেবে মোটামুটি খ্যাতি পেয়ে গিয়েছে, ওই গল্পটা কিন্তু ওই জায়গাটায় আছে, সেখান থেকে কিন্তু আজকে এই জায়গাটায় এসছে কনফেস করবার জন্য এবং নিজের ভুলগুলো বলার জন্য। তার মানে বুঝুন, একটা কথা আছে, মানুষ যখন অর্থ পেতে থাকে, প্রচুর অর্থ পায়, অর্থের মালিক হয়ে যায়, সেই সুযোগটা যখন মানুষের হাতে আসে তখন মানুষের কিন্তু হিতে বিপরীত কোনো জ্ঞান থাকে না। সামহাও ওই জায়গাটা থেকে ও কোনো না কোনোভাবে ওর বিবেক বোধ জেগেছে, আমি জানি না এখনো ওই জায়গাটায় আছে কিনা, যে কারণে আজকে এখানে এসছে এবং সেই জায়গাটা যেন আমরা রেসপেক্টের চোখে দেখি। ওকে, তো বলুন, আপনি যেটা বললেন যে মোটামুটি আপনার পরিবারে জেনে গেল যে
মাঝখানে তো স্যার একটা কথা তো বাদ দেওয়া হয়েছে,
মামলা দুটো মামলার প্রসঙ্গে ছিলাম আমরা,
মামলাটাও বলা। আমি আরেকটা কথা বাদ দিয়েছি স্যার, তো আমার আর কি ওই যে ধানের ব্যবসা চলাকালীন অবস্থায় আমার বিয়ে হয়, আমি আমার বাবার দেখাশোনা অনুযায়ী, বাবার যেহেতু সম্ভ্রান্ত, তো খুব একটা মুসলিম মানে ইসলামিক দৃষ্টিতে দেখতে শুনতে অন্তপক্ষে একশোটার মধ্যে একটাই এরকম একটা মেয়ের সঙ্গে আর কি বিয়ে হয়। নামাজ কালাম থেকে দিক থেকে খুব ভালো, মানে বয়স অল্প হলেও তার আর কি, সে নাবালিক হিসাবে বিয়ে করিনি, আবার নাবালিকা হিসাবে মোটামুটি আঠারো বছর হয়েছে তখন বিয়ে করছি, তো বুদ্ধিতে তার একটু খুব ভালো, সামাজিক ব্যবস্থা বুদ্ধিতে খুব ভালো, সে যখন জানতে পারছে তখন আমাকে তাকে বলে যে আসলে দেখো যে আসলে এগুলো করা ঠিক না, অনেকভাবে আর কি বোঝালো, এবার থেকে বের হয়ে আসো, মানুষ নিন্দা করতেছে, তুমি এগুলা করতেছো, তুমি এগুলা কাউকে জানো না, আব্বা কালকে খাতা গাড়ি করছে, তোমার এগুলো করার কোনো দরকার আছে, জমা জমি আছে আবার শোধ করে খাও, জমা জমিতে এরকম এরকম অবস্থা, প্রায় তো সপ্তাহ বন্ধক রাখা হয়েছে, প্রায় সত্তর আঠারো বিঘা সম্পত্তি, তার ভিতর পনেরো বিঘা এই ধরেন যে স্যার বন্ধক রাখা হয়েছে
আপনাদের ফ্যামিলি থেকে।
জি স্যার, এই যে অসুস্থের কারণে।
ওকে,
তো আমি কিভাবে এখন চলবো? ঠিক আছে, তোমার ড্রাইভারি পাশে ভালো আছে, তুমি গাড়ি চালাও, সৎ পাশে দুইটা টাকা ইনকাম করে খাও। তার কি দুইটা মামলা হয়েছে, দুইটা মামলা যাই স্যার,
দুটো মামলা কিসের ছিল? আপনি দুটো মামলা প্রসঙ্গে বলতে,
দুইটা মামলা স্যার, এটা একটা অস্ত্র মামলা।
অস্ত্র বলতে কি ধরা দিল? অস্ত্র পাইলাম, কে দিল মামলাটা
স্যার? হাতে দুইটা মামলা স্যার, একটাও কেউ হাতে নিতে পারেনি, মানে এই সাম্রাজ্যের মধ্যে আবার স্যার হিতে মানে একটা ওই আমার সাথে আমার পার্টিগুলা কই নিছে,
পক্ষ প্রতিপক্ষের ব্যাপার আছে
স্যার। হ্যাঁ স্যার, আপনার কেউ ক্লায়েন্ট আছে, আপনার ক্লায়েন্টকে আমি নিছি, এরকম আর কি ব্যবসা। তার কি ওরা আর কি স্যার ইচ্ছাকৃত ভাবে আর কি মামলাগুলো রয়েছে, আমাকে হাতেনাতে কোথাও কখনো পাই না, আমি হাতেনাতে কোনো কিছু রাখি না, ওই শুধু একটা শুধু মেশিনই শুধু আমার জীবনে, সারা জীবন শুধু পার করা হাতে, নিজে হাতে। তো স্যার সবকিছুর মানে মূল ওই যে এমডি মালিক ম্যানেজিং ডিরেক্টর এই লাইনের এইভাবে আর কি পরিচিত, এমডি হিসেবে পরিচিত। তো আর কি এইভাবে আর কি দুটা মামলা আর কি মানে গোছানো মামলা আর কি দিয়ে দিচ্ছে, পরে চিন্তা করলাম আর কি অনেক ভাবে আর কি ইয়া করলো থেকে বোঝালো, চিন্তা করলাম আসলে এটা কোনো জীবন না, তো আমার পায়ে হাত দিছে, পায়ে হাত দিয়ে কান্নাকাটি শুরু করছে, নামাজ পড়ো, তওবা করো, এগুলা মানুষের জীবন ধ্বংস হয়,
মানে বুঝতে পেরেছে যে আপনি এসবের মধ্যে ইনভলভ একটা পর্যায়ে গিয়ে, যে কারণে সে আপনাকে রিকোয়েস্ট করেছে। ওকে,
তো নতুন মানে নতুন বউ আর কি এক বছর হয়নি, ছয় মাস সাত মাস হচ্ছে, সে আর কি অনেক কান্নাকাটি অনেক আর কি, তখন মায়া লাগলো, ছয় মাসের মধ্যে দেখাচ্ছে আমি অনেক টাকার মালিক হয়ে গেলাম, অনেক কিছু হয়ে গেলাম, তো টাকাগুলো থাকে না, এগুলা টাকা আসলে থাকে না।
ওকে,
আমি যে চার পাঁচ লাখ টাকার যে মালিক, ঠিক আছে, এই টাকাগুলো চার পাঁচ লাখ সাত লাখ টাকা যে আমার কাছে থাকার কথা, এটা আমার কাছে আসলে থাকে না। পরবর্তীতে মামলা দুটা ইয়া করাতে যে দুইটা তখন বাইক হয়েছিল ব্যবসার খাতিরে, একটা অ্যাপাচি আরটিআর আর একটা হাঙ্ক, দুইটা বাইক বিক্রি করতে দুইটা মামলা থেকে খালাস নিলাম। টাকাগুলো যে কোথা থেকে কি হয়েছে স্যার আমি নিজেও বলতে পারি না, ওই সময় তো প্রচুর ভাবে মদ খাইছি, বা যে বিভিন্ন আর কি সমাজে অনুষ্ঠানে বা কোন একটা মানে অনেক আর কি ক্ষেত্রে টাকা দেওয়া লাগে আর কি, ওই লাইনে থাকলে
আসছেও যেমন গেছেও তেমন,
আসছে যেমন সেরকম গেছে স্যার, আর ওই লাইনে থাকলে এরকম আর কি অবস্থা।
ওকে,
তো স্যার ওখান থেকে বাইর হলাম, বাইর হয়ে যাবার ওই ড্রাইভিং উঠছে স্যার একজনের প্রাইভেট রেন্টে কার উঠছে, তো এক স্যার চেয়ারম্যান আর কি এলাকার, যাই হোক, তো আর কি ওনার আর কি ওই ডিসি অফিসে একটা যাই হোক ওনাদের ইয়া ডাকছে, ট্রেনিং ডাকছে। তো আমি আর কি ওনার কাছে ওনার ভাড়াটা নিয়ে গেলাম। তো নেশার পথে বললো যে কি ব্যাপার, তো তোমার তো চিনে চেনে লাগতেছে, তখন আমি আমার পরিচয়গুলো দিলাম, তোমার লেখাপড়া কত দিয়ে আছে, ঠিক আছে ব্যাপার না, তুমি আমার এখানে আসলে তুমি চাকরি বাকরি করতেছো না। তো আমি তখন একটা কথা বললাম, আসলে বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু জানে যে ঘুষ দিয়ে চাকরিতে ঢোকাটা দুর্নীতি, কিন্তু ঘুষ ছাড়া মানে মামা দুই প্রকার লাগে, বেসরকারি চাকরিতে ঢুকতে গেলে সম্পর্কের মামা লাগে, আর সরকারি চাকরিতে ঢুকতে গেলে টাকার মামা লাগে। তা আমার তো এরকম তো কেউ নেই, ঠিক আছে আমার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের একজন লোক নিয়ে হবে, সরকারি চাকরি হলে তুমি করবে, কি করবো 3,00,000 টাকার মধ্যে দেওয়া লাগবে, যদি সরকারি চাকরি আমার যদি ওটা কনফার্ম হয় আমি ওটা করবো, ঠিক আছে তাহলে আসো, তোমার আপাতত সরকারি যতদিন হয়নি ততদিন আমি 10,000 টাকা করে দিব, ঠিক আছে আমি যোগদান করলাম। পরের দিনই ওখানে ছাড় দিয়ে গাইডলাইন বাদ আমি তাহলে একটা চাকরি পাচ্ছি, আমি নীরবে খুব সুন্দরভাবে সকালবেলা আমি অফিসে যাবো, অফিস থেকে আসবো, হ্যাঁ ভালো হলো। কম্পিউটার একটু ওই যে জন্মবন্ধনের কার্ড টার্ড কাগজ টাগজ এগুলো করতে লাগবে কম্পিউটার সেকশনে, ঠিক আছে স্যার আমি তো এগুলো তো পারি। তো চেয়ারম্যানের ওখানে আমার ইউনিয়ন পরিষদে নিয়োগ দিল, যে বলে যে ঠিক আছে সরকারি করে দেবো, তো তোমার আগে স্কিলটা আগে দেখি, ঠিক আছে আমি সবকিছু ভালো মতো করতেছিলাম। তো ওই সময় দেখা দেখি উনি কিছু কাজ করছে, এটা কি স্যার বলা যাবে?
জি নিশ্চয়ই, এখান থেকে ফিরবো, প্রিয় শ্রোতা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি আবারও ফিরে আসছি সিক্রেটস নিয়ে।
Secrets, something beyond entertainment. Secrets, something beyond entertainment.
Welcome back once again. আপনার শুনছেন সিক্রেটস ঢাকা FM 90.4 এ। আজকে সিক্রেটস এর 35তম পর্ব, আমি আরজি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং ঢাকা FM 90.4 এ প্রতি রবিবার এই অনুষ্ঠানটি প্রচার করা হয়, এছাড়া প্রতি বুধবার জীবন গল্প প্রচারিত হয়, এছাড়া মাইক্রোফোন টেস্টিং 1024 নামে একটি অনুষ্ঠান আমি করছি, সেটি হচ্ছে রেডিও আম্বার 102.4 এবং সেটা প্রচারিত হয় প্রতি শনিবার রাত 10টায়। প্রিয় শ্রোতা আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি আমাদের গেস্ট যিনি আজকে রয়েছেন মানিক তার কাছে। মানিক,
তো উনি আর কি দেখা যায় কি যে ওনার কিছু কাগজপত্র আর কি আমার হাতে সারে নেই, যেমন হচ্ছে কি স্যানিটারি ল্যাট্রিন 300টা আসছে বরাদ্দ, বিতরণ হয় স্যার 50টা। এই কাগজপত্রগুলো সবগুলো আমাকে সারে দেওয়া লাগে।
কিভাবে কি করতেন?
ওই যে আঙ্গুলের ছাপ দেওয়া লাগে যেটা আর কি,
মানে সব আঙ্গুলে
ছাপ, 10টা আঙ্গুল, এই 10টা আঙ্গুলে কালি নিলাম, একবার বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, তারপরে বাকি 2টা আঙ্গুল, 5টা আঙ্গুলে 5টা ছাপ দিলাম, 5টা আঙ্গুলে 5টা ছাপ দিলাম, এভাবে আর কি। মানে
অনেকে কিছু পরবর্তীতে সেল করে দিতেন,
ওটা ওই যে উপজেলায় পিআই অফিসে জমা দিতাম, এই স্যার তো বুঝতে পারতো না, বা ওই যে ইঞ্জিনিয়ারিং অফিসে জমা দিয়ে দিতাম, ওরা তো বুঝতে পারতো না। তারপরে ওই যে ঈদের সময় আর কি ভিজিএফ যে গম
বিতরণ,
আমাকে তো করানো হতো আর কি, আমি তো করতে চাইতাম না, আমাকে করানো হতো, এগুলো তো করতাম না। তো পরে স্যার আমাকে পাঁচ মাস যাবৎ ছিলাম, ওই সময় কি আমাদের ওখানে আর কি হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম শুরু হয়।
আচ্ছা,
তো স্যার এই হোল্ডিং ট্যাক্সের কাজ শুরু হয়, তো হোল্ডিং ট্যাক্স আদায় করতেছিল, ওনার সাথে আর কি খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো এই যে ইউনিয়ন পরিষদে এরকম দুর্নীতি দেখে ওই যে আমার বউ বলছে যে আসলে এগুলো দুর্নীতি, কোনো কাজ করিও না, সৎপথে থাকো, আল্লাহ তোমাকে ঠিকই পার করবে, তুমি যা করছো দুপুরে তবা করো। তাই আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না। আমি যখন সুযোগ পাইছি তখন মানে ওনার সাথে সম্পর্ক যে ঠিক আছে আপনি হোল্ডিং জগতে চলে আসেন ট্যাক্সের জগতে, তো আপনি কাজগুলো করেন, ট্যাক্সের জগতে কাজ করলে আসলে অনেক লাভবান হবেন, তো এখানে বেতনও সঠিকভাবে দেওয়া হয়, কোনো সমস্যা হয় না। ট্যাক্সের জগতে আসলে কি কাজ, ট্যাক্স উত্তোলন করা আছে, তারপরে এমএস এর কাজ আছে, কম্পিউটার সেকশনে এমএস যেটা, ঠিক আছে আমি করা যাইতো। তো আমি ওখানে যখন ইয়ে করলাম, তো ওখান থেকে যখন আমাকে বাদ দিল, একজনকে 5,00,000 টাকা দিয়ে ওখানে চাকরিতে ঢুকাইছে, আমাকে 3,00,000 টাকার কথা বলে একজনকে 5,00,000 টাকা জমা দিয়েছে, তখন তাকে সরকারি করে দিছে আর আমাকে চাকরি থেকে বাদ দিল, মানে আমার 4 মাসের বেতন টেতন কোনো কিছু দিল না। তো স্যার এটা আর কি একটা উনি বেগার খাটে নিল।
কিন্তু আপনাকে দিয়ে যে কাজটা করাইতো, যে অবৈধ কাজটা, ওটার পার্সেন্টেজ তো পাইতেন
না স্যার? ওখান থেকে দিত না স্যার,
ওখান থেকেও দিত না?
না স্যার, আমি কোনো কিছু দেয়নি। উনি এমন একটা পরিবেশের মানে উনি তো ওনার ক্ষমতা অনেক, ওনাকে তো ওনার সাথে এখন তো বর্তমানে রানিং, যেহেতু ওনাকে তো কোনো কিছু আমি বলতে পারবো না, আর আমি সেইভাবে আর কি আগাতেও যাচ্ছি না। গন্ডগোল ঝামেলার মধ্যে ওই যে আমার ওয়াইফ নিষেধ করে দিল, সব বাড়ি থেকে সব নিষেধ করেছে, তুই ওনার অবৈধ কাজ করিস না। আমি বাড়িতে এসে এগুলো কথা বললাম, এই জায়গাটা করবো না, ঠিক আছে। তো ওখান থেকে স্যার চলে আসলাম যে একটা ইউনিয়ন পরিষদে কত কত লাখ টাকা ওনারা মেরে দিচ্ছে, টিউবওয়েল আসতেছে 30টা, করে দিল স্যার বিশটা, দশটা করে দিল আর বিশটা মার। গম এই যে ঈদের সময় প্রায় 30 টন গম, 10 টন গম বিতরণ হলো, 20 টন গম মার। তারপরে স্যার এই যে এলজিএসপি প্রজেক্ট, প্রজেক্টটা দেয়া গেছে প্রায় 24 লক্ষ টাকা আসলো, 8 লক্ষ টাকার কাজ করছে, বাকি টাকাটা মার। তো এত একটা দুর্নীতি দেখে স্যার ওখানে তো আমি আর টিকতে পারলাম না, যে আসলে আমার দ্বারা থাকাই ভালো, যেহেতু আমার বাড়ি থেকে সবাই নিষেধ করছে যে সৎ পথে চলো, আল্লাহ কখন তোমাকে ঠেকে রাখবে না। আমার আব্বা তাবলিগ জামাতের লোক, তাবলিগ জামাতে যায় নামাজ পড়ে, তো আমি আর কি ভালো হওয়ার চেষ্টা, ভালো আর কি ভালো হওয়ার চেষ্টা মানে কি আমি তখন থেকে করেছি আমি ভালো কাজে যাবো, ওখানে আর চাকরি না করে চলে আসলাম। তো পরবর্তী যে হোল্ডিং ট্যাক্সের আর কি এই লোকের সঙ্গে একটা পরিচয় হলো আমাদের ওখানে, যিনি কাজ করলেন ওনার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার মাগুরা ইউনিয়নের আর কি একটা গ্রামে, ওই গ্রাম ওই ইউনিয়নের প্রায় সকলে আর কি কাজের সঙ্গে মোটামুটি জড়িত, এবং ওনাদের হাত বহুদূর পর্যন্ত লম্বা। তা আমি জানতাম না যে ওই লাইনে দুর্নীতি আছে। তা আমি স্যার ওনার সঙ্গে আর কি এমএস এর কাজ, উনি আমাকে একজনের সঙ্গে পাঠিয়ে দিলেন। তো আমি গেলাম আর কি নোয়াখালীতেই একটা কোন একটা ইউনিয়ন পরিষদে, তো এমএস এর কাজ করি। ওনারা করে গেছে এই যে রশিদ বই আছে, তো রশিদ বই গুলোতে স্যার দুর্নীতি শুরু করলো। তো স্যার আমি তো চিন্তা করলাম যে আসলে মাদক ব্যবসায়, তাহলে মাদক ব্যবসা বা গাড়ি চালানোই তো ভালো ছিল, এখানে আসে দেখি স্যার আরো লাখ লাখ টাকা, মানে এখানে আরো ডাকাতি কারবার, ঠিক আছে, যেটা আমার কল্পনার বাহিরে। আসলে মানুষ বলে যে সরকার উন্নতি করে না কেন, সরকার যে উন্নতি টাকা হয় কিসের মাধ্যমে, আমরা ট্যাক্স দিই। এই যে আমি আন্দোলনে ফেসবুকে অনেক দেখলাম আমাদের টাকায় পুলিশ চলে, আমাদের টাকায় প্রশাসন চলে, ঠিক আছে, আপনারা কত টাকা দেন, কত টাকা তারা পায়, সরকার সরকারের অ্যাকাউন্টে কত টাকা জমা হচ্ছে, এইটা তো তারা তো হিসাবটা এখনো রাখেনি। তো আমি আর স্যার মূল এই যে ওই দিকে না বর্তমান যেটা আর কি আছে, এটা আমি শুধু আমার কথাগুলো বলার কারণে যে মানুষ যেন সচেতন হতে পারে স্যার, এই জন্য শুধু আসা। তো এখানে এই ক্ষেত্রে কি দেখা যায় কি যে রশিদে স্যার এখন যে আদর্শ ইউনিয়ন পরিষদ কর তফসিল 2013, আপনি যদি নেটে সার্চ দেন তাহলে আপনি ওটার গেজেটটা পেয়ে যাবেন। তো এই গেজেটে কিন্তু উল্লেখ করা আছে যে কোন ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স কত করে নির্ধারণ করা আছে। কিন্তু এখানে আসলে এই যে এই সমস্ত কিছু কিছু লোক আছে, এরা আবার নিজেরা আবার এমডি আসছে কোম্পানির, কিছু কিছু আর কি এনজিওর নাম দিছে, যে এনজিও গুলোর নাম বাংলাদেশে কোথাও নেই, আপনি নেটে সার্চ দিলে পাবেন না। যেমন কি আমাদের পল্লী উন্নয়ন, ঠিক আছে, তারা পল্লী সমিতি সমবায়, পল্লী সমবায় সমিতি, এরকম নামে কিছু আর কি এনজিওর নাম দিছে, এরা আর কি বলে যে এটা এনজিও। তারপরে রুট ওভার, তারপরে সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে, এই সমস্ত আর কি বিভিন্ন আর কি নাম দিছে, বিভিন্ন আর কি
নাম দিলে লাভ কি,
নাম দিয়ে একটা প্রোফাইল তৈরি করছে, এনজিও প্রোফাইল তৈরি করছে,
সরকারের কাছ থেকে পয়সা নিচ্ছে
না, তারা আর কি ইয়ার কাছে যাচ্ছে, ইউনিয়ন পরিষদে যাচ্ছে, যে চেয়ারম্যানকে সচিবে তারা বোঝাচ্ছে যে আমাদের কাজ দেন, আমরা আপনার ইউনিয়ন পরিষদের ট্যাক্সটা উত্তোলন করে দেই,
আচ্ছা,
আমাদের 20% করে আর কি। এটা আর কি সংবিধানে আর কি ইউনিয়ন পরিষদের যে আর কি সংবিধান বইটা আছে, এখান থেকে আছে যারা ট্যাক্স উত্তোলন করবে তাদের 20% করে, শুধু এটা শুধু উল্লেখ করা আছে, কিন্তু এটা কোনো কাউকে এনজিও বা কোনো লোককে দেওয়া যাবে এমন কোনো কথা উল্লেখ করা নেই। তো তারা করে কি যে একটা চেয়ারম্যান যখন দিতে চায় না, তো যখন সচিবের কাছে সচিবের খাবার বোঝায় যে আপনার জন্য আমার 50,000 টাকা বরাদ্দ থাকলো, আমি যে 20% টাকা পাবো ওখান থেকে আপনাকে আমি 50,000 টাকা দিব। আবার চেয়ারম্যানকে বলে কি টাকা যদি 30 লাখ টাকা ওঠায়, আমরা সরকারে জমা দেখাবো 10 লাখ টাকা, আর স্যার বাকি 30 লাখ টাকা আপনার, মানে এইভাবে করে দিয়ে আর কি ওদেরকে আর কি নেগোসিয়েট করে নিয়ে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে, হোল্ডিং ট্যাক্সের আদায়ের কাজগুলো শুরু করে।
এগুলো আপনি জানলেন কিভাবে?
আমি তো স্যার কাজের সঙ্গে জড়িত, তো আমি তো এলজিএসপি, তো স্যার আমি ওই যে আমার কাজটা বৈধ কাজ ছিল, আমি ওই যে ওনারা যে এসেসমেন্ট শিট গুলো করে নিয়ে আসতো একটা বাড়িতে উত্তর, আমি ওটা তো এমএস এর কাজ করতাম, যেহেতু একই সঙ্গে থাকি একই প্লেটে ভাত খাই, তাহলে তো আমার তো সবকিছু তো জানারই কথা। তো স্যার পরবর্তীতে আমাকে অনেক সময় ফিল করতে দেওয়া হয়েছে, মানে ফিল্ডে আর কি যেটা আর কি ওয়ার্ড প্রতি কাজ করতে, তখন দেখা যায় কি স্যার যে তখন এমএস এর কাজ যখন শেষ তখন ফিল্ডে যাই, ফিল্ডে গেলে হয় কি ফিল্ডে ওই যে বিভিন্ন বাড়িতে যাওয়া লাগে, গ্রাম পুলিশ সঙ্গে থাকে, প্রতিটা বাড়ির খানা তথ্য, বাড়ির নম্বর দেওয়া হয়, তারপরে একটা কি করছে এরা পাস বই তৈরি করছে, এই পাস বইয়ের টাকা রাখার সচিবের, পাস বইটার দাম দিচ্ছে 30 টাকা বা 20 টাকা, অর্ধেক টাকা সচিবের অর্ধেক টাকা মালিকের,
আচ্ছা,
এনার আন্ডারে যে 9 জন লোক থাকে, 9টা ওয়ার্ডে 9 জন, একজন কম্পিউটার অপারেটর, মানে যে শুধু এমএস এর কাজ করবে, এইভাবে আর কি কাজ চলে। দেখা যাচ্ছে কি যে একটা কাঁচা বাড়ির, এরা এখন এদের এখন গেজেট, এটা সরকারি কোনো গেজেট না, এরা এখন গেজেট তৈরি করছে, দোতলা বাড়ি 100 টাকা, চৌচালা বাড়ি 200 টাকা, আধা পাকা মানে সেমি বিল্ডিং বাড়ি 300 টাকা,
এটা কি
বাৎসরিক করে দিছে, পাকা বাড়ি একতলা বাড়ি 500 টাকা, দুতলা বাড়ি 1,000 টাকা, তিনতলা বাড়ি 2,000 টাকা, চারতলা বাড়ি 3,000 টাকা, মানে এরকম করে এরা একটা নিজস্ব গেজেট তৈরি করছে। অথচ আদর্শ ইউনিয়ন পরিষদ তফসিল কর 2013 গেজেটে এই অনুযায়ী কোনো কথা বলা নেই, ওখানে লেখা, ওখানে কিন্তু আর কি স্কোয়ার ফিট আকারে দেওয়া আছে। তারপরে দেখা যাচ্ছে যে ব্যবসায়িক যেটা ওখানে চূড়ান্ত ভাবে লিখে দেওয়া আছে, ব্যবসায়িক লাইসেন্স অথবা পারমিট ফি 200 টাকার বেশি হবে না, অতিরিক্ত নেওয়া যাবে না। তো এখানে দেখা যাচ্ছে একটা ট্রেড দোকানে যাচ্ছে, দোকান রেট দিচ্ছে, আবার এরা চার পাঁচজন দোকান যায়, আপনি ট্রেড লাইসেন্স করেন, ট্রেড লাইসেন্স করেন, 1000 টাকা দেন, একটা অতিরিক্ত টাকা পাবলিকের কাছ থেকে আদায় করতেছে। তো এটা করতেছে ঠিক আছে, ধান্দা আর কি, এটা এটা করতেছে ঠিক আছে। তো এক্ষেত্রে করে কি স্যার, যে রসিদ বই আছে না, রসিদ বই তো দেয় এখানে, তো আসলে কি এটা কাগজ দিয়ে টাকা নেওয়া, যে রসিদ বইগুলো আছে স্যার, রসিদ বই ধরেন স্যার 1 থেকে 10 নম্বর সিরিয়াল, এই এখানে আসলে স্যার 2 নম্বরই করে, আরো 3টা বই অতিরিক্ত ছাপে নিয়ে আসে, যেমন হচ্ছে 3 নম্বর বই রসিদ বই 2টা আছে, 5 নম্বর রসিদ বই 2টা আছে, 8 নম্বর রসিদ বই 2টা আছে। ঠিক আছে স্যার, এরকম করে যদি কোথাও দেখে যে এটা আসলে এইভাবে বই চালানো সম্ভব হচ্ছে না, তখন করে কি স্যার, যে এরকম বাড়তি যে বইগুলো ছাপে নিয়ে আসছে এখান থেকে পাতাগুলো কাটে, কাটে নিয়ে ওই রসিদ বইয়ের মধ্যে ঢুকে দেয় আটা দিয়ে।
ওকে,
এটা হচ্ছে এই টাকাগুলো নিয়ে হচ্ছে এমডি। আর এই যে এই লাইনে আমিও ফিল্ডে গেছিলাম, তো এই লাইনে যারা আছে তাদের আবার টার্গেট কি, যে খালি কলম আছে না স্যার, যে কলম দিয়ে কিছু লেখে না, সে কলম তো পাবলিকের, আপনার কথার কথা স্যার, আপনার কাছ থেকে আমি ট্যাক্স উত্তোলন করতে আসছি, তো আপনার ট্যাক্স আসছে 1000 টাকা, দোতলা বাড়ি আপনার ট্যাক্স আসছে 1000 টাকা, তো আপনি আমাকে 1000 টাকা দিচ্ছেন, আপনি তো আমার কাছ থেকে অবশ্যই দূরে বসবেন, আমি তখন খালি কলমটা নিয়ে রসিদ বই লিখি, লিখতে খালি কলম দিয়ে লিখলে কি লেখা উঠবে, কিন্তু কার্বন যেটা আছে কার্বনের নিচেরটা লেখাটা কিন্তু ঠিক ওঠে। পাতাটা আমি টান দিয়ে ছিঁড়লাম, ছিঁড়ে আমি নিয়ে ওখানে আবার ভালো কলম দিয়ে 1000 টাকা লিখছি, আর নিচে যেটা খালি কলম দিয়ে যেটা লিখছি কার্বনের নিচে লেখা উঠছে কত, 100 টাকা, তাহলে পরিশোধ আমার কাছ থেকে কত টাকা পেলো, আমি আপনার কাছ থেকে নিলাম 1000 টাকা, আর আমি আমি পরিশোধ ইউনিয়ন পরিশোধ দিলাম কত টাকা স্যার,
100 টাকা, 100 টাকা, 900 টাকা আপনার পকেটে,
900 টাকা আমার পকেটে। আবার যে ওই বাড়তি বইগুলো আছে, 10টা বইয়ের মধ্যে 3টা বই অন্তপক্ষে মার দিচ্ছে, 3টা রসিদ বইয়ের টাকা মার দিয়ে যাচ্ছেই, একটা ইউনিয়ন পরিষদ যদি স্যার অরিজিনাল টাকা যদি উত্তোলনে 50 লাখ টাকা, ইউনিয়ন পরিষদ পায় স্যার 15 থেকে 20 লাখ টাকা। এখনো স্যার বর্তমানে রানিং, আমি স্যার এইভাবে কাজ করতেছিলাম, তো আমি এমএস এর কাজ করতেছিলাম, এমএস আমাকে নাম পড়তে আমাকে 5 টাকা করে কন্ডা হয়, তো আমি হিসেবে কাজ করি, খাবার দাবার দেয় ইউনিয়ন পরিষদ, ওনাদের সঙ্গে যায়, ওনারা যেটা অ্যাসেসমেন্ট শিট করে নিয়ে আসে নাম পিতার নাম, আমি এভাবে করি। তো ওনাদের কাছ থেকে আমি, আমার স্যার ঈদের সময় যে ঈদ গেল, ঈদের আগে প্রায় আমি মোটামুটি হিসাব করলে 60,000 টাকার মতো পাবো, ওনার ঈদের সময় আমাকে টাকা দেয় না, ওনাদের টাকার তো অভাব নেই, এই যে মারে দেওয়ার টাকা, এত টাকা ওনাদের টাকা তো স্যার অভাব নেই। তো পরবর্তীতে আমি বার হয়ে আসতে পারতেছি না স্যার, আমাকে বলতেছে যে তুমি যেতে পারবো না, তোর টাকা আছে, তুমি যদি যাও তাহলে তোমার এই টাকাটা বাদ দিয়ে যাওয়া লাগবে, মাফ দিয়ে যাওয়া লাগবে, আর যদি থাকো তাহলে তোমাকে ধীরে ধীরে টাকাগুলো দেওয়া হবে। স্যার ঈদের পরে আমি তো যেতে পারছি না, তারপরেও আমার বলতেছে আপনি আসেন, আপনি কিছু নিয়ে আসবেন, আপনার আসে আপনার টাকাটা নিয়ে যান। ঠিক আছে, আমি গেলাম যে স্যার অল্প অল্প করে টাকাটা দেন, আমি চলে যাই, আমি এগুলোর কাজে নেই। এরকম কিন্তু স্যার মালিক, ঠিক আছে, প্রায় 40 থেকে 50 জন আছে এখনো, বর্তমানে নিম্ন হলেও বাংলাদেশে 4545টা ইউনিয়ন পরিষদ, সারা বাংলাদেশে 4545টা ইউনিয়ন পরিষদ, এখনো যদি বাংলাদেশে অন্তপক্ষে 50টা ইউনিয়ন পরিষদে এই কাজ চলতেছে বর্তমান রানিং আজকের দিনেও।
ওকে, এগুলো আপনার ভাষ্য, আপনি যেটা বলছেন সেটা আসলে,
তো স্যার এই যে এই জায়গা থেকে আমি আজকে চলে, আমি 15 তারিখে স্যার চলে আসছি, তো অনেক টাকা আর কি লস দিয়ে হলেও আমি একদিন যেটা আর কি ইয়া করছি সেই টাকা যতটুকু টাকা পারছি 10-12,000 টাকা নিয়ে আমি স্যার চলে আসছি, আসে বর্তমানে যে চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি বিভিন্ন জায়গায়।
আমি শুধু একটা কথাই বলতে চাই, ও যে বিষয়গুলো বলছে সেগুলো আসলে প্রাতিষ্ঠানিক একটা বড় সমস্যা, যদি আমরা ওর কথা বিশ্বাস করি এবং সেখানে কর্তৃপক্ষ যারা আছেন তারা নজর দিবেন। আমরা একটা কথা কি, মানে অনেক সময় যারা এইসব নিয়ে কাজ করেন, বিশেষ করে ইনভেস্টিগেটিভ শো করেন, তাদের একটা ছোট্ট ক্লু অনেক সময় ভয়ানক রকমের সত্য আমাদের সামনে নিয়ে আসার জন্য অনেক বড় সাহায্য করে। তো আজকের এই অনুষ্ঠানে আমরা যেটা ওর কাছ থেকে শুনলাম সেটা একটা ক্লু বলে আমরা মেনে নিচ্ছি, এবং এই বিষয়ে যদি কেউ ইনভেস্টিগেট করেন ভবিষ্যতে, বিশেষ করে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতে যেটা হয় ইনভেস্টিগেটিভ শো, সেক্ষেত্রে হয়তো বা ইন ডিটেলি হয়তো আরো অনেক কিছু জানা যাবে। আমরা এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা যেটা বলি, যে কাউকেই আমরা কখনো দোষ দেই না, কাউকেই আমরা কখনো আঙুল তুলি না, আমরা শুধু কারেকশনের জায়গাটা খুঁজি। আজকে ওর জীবনে যে অধঃপতন বলি বা যে টার্মিনেশনগুলো, যেই পরিবর্তনগুলো, যেই ভালো থাকার ইচ্ছা করেও খারাপের দিকে বারবার চলে যাওয়া, ড্রাগ ডিলার হওয়া, সেখানে তার ওয়াইফ এসে তাকে কোনো না কোনোভাবে মোটিভেশন করে একটা ভালো জায়গায় নিয়ে আসা, প্রতিনিয়ত চেষ্টা করে যাওয়া নিজেকে একটা ভালো জায়গায় স্থাপন করার জন্য, সবকিছু মিলিয়ে একটা লেসনের জায়গায় আমরা অটো এসে চলে এসেছি। একটা হচ্ছে যে ও যে পয়সা ইনকাম করেনি তা কিন্তু না, পয়সা ইনকাম করেছে কিন্তু অসৎ পথের যে পয়সা সে পয়সাটা ওর কাছে থাকেনি, সেটা সামহাও ওর কাছ থেকে চলে গিয়েছে। মাঝখান থেকে দুটো মামলা হয়েছে তার, এই দুটো মামলার ঘানি তাকে বয়ে বেড়াতে হচ্ছে এবং সেটা তো ফিনিশিং হয়নি, যে কোনোভাবে হোক সেটা টানতে হচ্ছে, হয়তো সাইকোলজিক্যাল একটা চাপ আছে তার মাথার মধ্যে। আরেকটা বড় জিনিস যেটা, সেটা হচ্ছে সময় অনেকখানি বয়ে চলে গেছে এবং সেটা যদি সে ভালো পথে যে কোনোভাবে হোক লেগে থাকতো, অল্প পয়সা রোজগার হলেও সেটার থেকে হয়তো বা এতদিন যাওয়ার কারণে লম্বা সময় সেখানে লেগে থাকার কারণে হয়তো একটা ভালো কিছু আজকে সে করতে পারত, সেটা সে করতে পারেনি এবং এখন আপনি পুরোপুরি বেকার আবার না?
জি স্যার, আমি একটা জায়গায় গভর্নমেন্ট আর কি একটা সার্ভিসের জন্য পরীক্ষা দিয়েছি। তো স্যার, এখানে একটা আমার জীবনে যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, আমার মনে হয় সেদিন থেকে আমার স্যার মানে ভিতরে একটা হাসি পাচ্ছে খুব। মাঝে মাঝে আমি যে ভাইবাটা দিয়ে আসলাম, আমি স্যার এমনিতেই বেসরকারি অনেক আর কি প্রতিষ্ঠানে যাচ্ছি, তো স্যার আমি ভাইবা ভালো দিলেও স্যার তারা আমাকে ডাকতেছে না। এক জায়গায় গেছি স্যার, আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও স্যার একজন ইন্টারমিডিয়েট পাস করে আসছে, সে কম্পিউটার উপর 6 মাসের কোর্স আছে, সার্টিফিকেট নেই, সে হলো আইটি অফিসার।
সে আপনার ইন্টারভিউ নিচ্ছে?
না স্যার, সে আইটি অফিসার।
আচ্ছা,
একসঙ্গে ভাইবা দিছি।
ও, সেও আইটি অফিসার?
সে আইটি অফিসার হলো, সে চাকরিটা পেল, আমার হলো না।
আর আপনার হলো না?
না স্যার।
আপনি ডিপ্লোমা করার পরেও আপনার এক্সপিরিয়েন্স থাকার পরেও আপনার হলো না? এটা আসলে একটা চিত্র না, এটা অনেক অনেক জায়গার চিত্র।
আর স্যার, আমি এক জায়গায় একটা গভর্নমেন্ট জব আর কি মানে ইয়া করছিলাম, তো ওখানে ড্রাইভিং পোস্টের জন্য স্যার আমি ভাইবা দিতে গেছিলাম, তো ওখানে স্যার আমাকে 40টা প্রশ্ন করছে। আমার মূলত পরীক্ষা দিয়ে টিকছি 17 জন, 17 জন গেছি স্যার, 5 জন ড্রাইভার নেবে সরকারি ভাবে। তো ওখানে পরীক্ষা দিতে গেছি স্যার, ওখানে যে সমস্ত আমাকে প্রশ্নগুলো করছে, 8 মিনিট ধরে 40টা প্রশ্ন করছে, আমি 12টা প্রশ্ন উত্তর দিতে পারছি। তো আমি মনে করি যদি এই 40টা প্রশ্ন উত্তর দিয়ে কেউ যদি ওই চাকরিটা করে, আমি তাকে বিসিএস ক্যাডার আমি মানবো, আমি তাকে স্যালুট জানাবো, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি ড্রাইভার না।
এই ড্রাইভারি পোস্টের জন্য
আমরা
যেহেতু শীর্ষ দিকে চলে এসেছি, আমরা এই সব মূল্যায়নের দিকে নাই বাজাই। আমি বুঝতে পারছি সিচুয়েশন। একটা কথা কি, যে আমি সবসময় বলি যে কোনো মানুষ ইচ্ছে করে অপরাধ করে না, সিচুয়েশন তাকে অপরাধের দিকে ঠেলে দেয়। তারপর আমাদের চেষ্টা করতে হবে যাতে অপরাধের দিকে না যাওয়া যায়, কারণ অপরাধী যতই বড় হোক না কেন সেটার ফিনিশিং শেষ পর্যন্ত খারাপই হয়, ভালো হয় না। আমরা একটা আমূল পরিবর্তন চাই, নিশ্চয়ই পরিবর্তন হবে। একটা কথা হচ্ছে যে আমরা আশাবাদী মানুষ, সবসময় বলি কথাটা, যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে। সমস্যাকে যদি সমস্যা বলে ধরে নেওয়া হয় সেটার সমাধান টুডে অর টুমোরো হতে বাধ্য। হ্যাঁ, আমরা কিছু সমস্যা ফেস করছি যেটা আমাদের অনেকদিন ধরে চলতেছিল, সেই সমস্যাকে আমরা এখন সমস্যা মনে করছি এবং আমরা মনে করি এটার পরিবর্তন সম্ভব। সবাই যেন নিজের জায়গা থেকে নিজ দায়িত্ব ঠিক মতো পালন করি এবং তাহলেই সবাই মিলে ভালো থাকা সম্ভব। সবকিছু সরকারের উপর চাপিয়ে দিয়ে আসলে লাভ নাই, সরকার একটা মিরাকল কোনো কিছু না। আপনার ঘরে সমস্যা সেটা বসে সরকার সমাধান করে দিবে, আপনার রাস্তায় সমস্যা সেটা বসে সরকার সমাধান করে দিবে, নো। সরকার আমাদেরই একটা অংশ, সেটা সেই যেই দলেরই সরকার হোক না কেন। অবশ্যই মনে রাখতে হবে যে আপনার ঘরের সামনে যে সমস্যাটা হচ্ছে সেখানে আপনার নিজের দায়িত্বটা কি, সে দায়িত্বটা আপনি আগে পালন করুন, যেটা আপনার দায়িত্বের বাইরে সেটার জন্য সরকারকে অবহিত করুন এবং সবাই মিলে যদি ভালো থাকি তাহলে দেশটা সুন্দর হবে। সবাই মিলে ভালো থাকার জন্য নিজ নিজ যে দায়িত্বটা সেটা আমাদের পালন করতে হবে। প্রিয় শ্রোতা, আজকের এই জীবন গল্প থেকে আমরা একটা কথাই বলি, বারবার বলি যে ওর একটা সম্ভাবনা ছিল খারাপ পথে গিয়ে ভালো কিছু করার, অনেক পয়সা রোজগার করার, কিন্তু সেটা সে করেনি, সেখান থেকে সে সরে এসছে এবং এই স্বল্প সময়ের মধ্যেই সে তার জীবনটাকে উপলব্ধি করতে পেরেছে যে না, এই পথে গিয়ে আসলে ভালো কিছু করা সম্ভব না। দুটো মামলা খাওয়া, এতগুলো ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, আমরা আজকের এই সিক্রেটস থেকে ব্যক্তিগতভাবে এবং সামগ্রিকভাবে শুধু একটা জিনিসই বলতে চেয়েছি, সেটা হচ্ছে অন্যায় থেকে দূরে থাকতে হবে, চেষ্টা করতে হবে। এবং অনেকেই আছেন যারা হয়তো এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তারা হয়তো আজকে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট হিসেবেই অনুষ্ঠানটাকে নিলেন, যদি আমরা বলি যে সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, তাদেরকে বলব শুভস্য শীঘ্রম, যত দ্রুত এখান থেকে চলে আসা যায় ততই ভালো। কারণ যত পয়সাই আপনি রোজগার করেন না কেন, সমস্যাটা কিন্তু তার চাইতে অনেক অনেক বেশি আপনি আর্ন করছেন। এটা যখন আপনার কাছে আসবে, ধেয়ে আসবে, তখন আপনি আর কুল কিনারা পাবেন না। জীবন একটাই, সবচেয়ে মূল্যবান হচ্ছে এই জীবন। জীবনকে রিস্কে ফেলানোর কোন মানে হয় না। ভালো থাকুন, শুভরাত্রি।
সিক্রেটস, সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট, এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com।